Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে। আর জি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গী এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে জীবনের গল্প বলার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে আরো একজন বন্ধু রয়েছেন। হ্যালো 8920 204 পর্বে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানটি চলাকালীন সময়ে এই অনুষ্ঠানটি সম্পর্কে যাবতীয় আপডেট আমরা আমাদের ফেসবুকে করে থাকি, চাইলে আপনারা চলে আসতে পারেন। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। স্পেলিংটা হচ্ছে kibria.rj। আরজে কিবরিয়া নামে পেজটি আছে, যেখানে 12 লাখের অধিক এই মুহূর্তে আমাদের এই কমিউনিটি, বিশেষ করে হ্যালো 8920 কমিউনিটির মেম্বাররা রয়েছেন। প্রিয় শ্রোতা, একটি বিষয় অ্যানাউন্স করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে এবারের বইমেলায় বেস্ট সেলার হয়েছে আমাদের হ্যালো 8920 জীবনের গল্প বইটি, এবং এই বইটি আপনারা যারা পহেলা বৈশাখে ঢাকা ইউনিভার্সিটিতে আসবেন তাদের জন্য বলছি, নীলক্ষেতের নাহার বুক হাউসে আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন। নীলক্ষেত থেকে নাহার বুক হাউসে, আমি আবারও বলছি, নীলক্ষেতের নাহার বুক হাউস থেকে আপনারা বইটি নামমাত্র মূল্যে বৈশাখ উপলক্ষে সেখানে ছাড়ও দেওয়া হয়েছে, আপনারা ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়া যারা rockumari.com থেকে সংগ্রহ করতে চান তারা আমাদেরকে ফোন দেবেন 16297 এই নাম্বারে। আমি আরো একবার বলছি 16297 এই নাম্বারে। এটা ওয়ার্কিং ডেজে দিতে হবে, বন্ধের দিনগুলোতে ফোন দিলে আপনি পাবেন না। 16297 ফোন দিয়ে আপনাকে বইয়ের অর্ডার দিতে হবে, আপনার কাছে বই পৌঁছে যাবে। বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ। তো চলুন, আমার সঙ্গে শুরুতেই আজকে কে রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন।
আমার নাম শরীফ হোসেন।
শরীফ হোসেন?
হ্যাঁ, শরীফ হোসেন।
পুরো নামটাই হচ্ছে শরীফ হোসেন। শরীফ, এখন বয়স কত আপনার?
আমার বয়স 22 হবে।
22 বছর। থাকেন কোথায়?
থাকি নরসিংদী।
জন্ম জেলা কি নরসিংদী?
হ্যাঁ, জন্ম জেলা নরসিংদী।
নরসিংদীতে। আচ্ছা, তো 22 বছরের শরীফ হোসেন, সে আজকে জীবনের গল্প বলতে এসছে এখানে। হ্যালো 8920 শুনেন আপনি?
হ্যাঁ।
আচ্ছা, ঠিক আছে, তাহলে তো আপনার ধারণা আছে এখানে কিভাবে জীবনের গল্প বলে সবাই। একেবারে মন খুলে বলুন, ছোটবেলা থেকে যেখান থেকে মনে পড়ে।
হ্যাঁ, আমাদের ফ্যামিলিটা মধ্যবিত্ত, তো খুব মানে আমার ছোট থেকে আমি কোনো জিনিসের কোনো কষ্ট করিনি।
বাবা কি করতো?
বাবা ফার্নিচারের ব্যবসা করতেন। আমরা 5 ভাই, 1 বোন, তো আমি সবার ছোট। আমার বড় ভাইয়েরা সবাই বিদেশ থাকেন, দেশের বাইরে, আমি দেশে আছি। তো লেখাপড়া করছি আপনার 8 পর্যন্ত, পরে আর করি নাই, দুষ্টামি করছি। বাবা মার আদরের ছেলে, ছোট ছেলে, সেজন্য কোনো কিছু বলে নাই। তো এভাবেই লেখাপড়া ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে বাইরে যাব, আমার ভাইয়েরা যেহেতু সবাই বাইরে থাকে আমিও বাইরে যাবো, এরকম একটা চিন্তাধারা আমার মানে মনে আসছে আর কি। তো পরে আমি বিদেশ যাবার জন্য পাসপোর্ট করি। তো পাসপোর্ট করার পর থেকেই মানে দেশগুলো বন্ধ হয়ে গেছে আর কি। বন্ধ হয়ে যাওয়ার পরে আর যাইতে পারি নাই। তো মানুষ বলে যে বাহিরে থাকলে নাকি কষ্ট করতে হয়, মানে কাজ করতে হয়। আমি দেশের সেরকম কোনো কাজ করি নাই, এখনো পর্যন্ত কষ্টে কোনো কাজ করি না। তো সবাই বলে বন্ধু বান্ধব যে বাহিরে গেলে কাজ করতে হবে, সময় দিতে হবে। তো আমরা বন্ধু বান্ধব যখন ঘোরাফেরা করি, একসাথে থাকি, খেলাধুলা করি, অনেকটাই ভালো লাগে। তো এক সময় ঈদ আসছে, ঈদের সময় আমি যাকে নিয়ে গল্পটা বলতে চাই, তার মামা এবং আমার হুপির স্বামী, নরসিংদী হাজিপুর এলাকায় তাদের এলাকা। তো আমি বলতেছি যে আমার সাথের গুলা কাজে যাবে, আমিও কাজে যাব, আমি মানে ট্রেনিং নিবো আর কি, যে পারবো কিনা, সময় দিতে পারবো কিনা।
কোন বয়স এটা?
ওইটা আরো 10 বছর আগে হবে।
মানে তখন আপনার বয়স 10-12 বছর?
না, তখন আমার বয়স আরো একটু হবে, আসলে আমার জন্ম তারিখ ঠিক নেই,
মানে ওইটা আপনি মনে রাখেন
না, মনে রাখতে পারি না।
আচ্ছা,
বলতেছি তো
ওই সময় আপনি কোথাও ট্রেনিং নিতে যাচ্ছেন কি, যুব উন্নয়ন ট্রেনিং বা এরকম কোনো?
ট্রেনিং বলতে মানে কাজ করতে মানে যাইতেছি, মানে আমার সাথে যারাগুলো আছে, মানে যারা আমার সাথে চলাফেরা করে।
কাজটা কেন করতে চাচ্ছেন?
এটা কাজটা আমি এই জন্য করতে চাইছি যে বিদেশে গিয়ে কাজ করতে হবে।
তো আমি কাজটা করতে পারি কিনা?
পারি কিনা, আর বাড়ি থেকে অন্য কোথাও গিয়ে থাকতে পারি কিনা, ওই রকম একটা। মানে
কোথায় যাচ্ছিলেন এটা?
আমি তখন ইয়েতে কালীগঞ্জ।
কালীগঞ্জ, এখানে কিসের কাজ?
এখানে আমার হুপি স্বামী মানে ওই যেটা রাজমিস্ত্রি বলা হয় আর কি, ওই কাজে যায়। তো আমার একটা কাকা আছে ছোট, মানে আমার বড় আর কি ছোট, তো সেও যাবে, আর আমার সাথে যে পোলাপান থাকে, বন্ধু বান্ধব থাকে, ওরাও নাকি যাবে। তখন আমি মনে করলাম যে ওরা যখন যাবে আমি একা একা বাড়িতে ঘুরবো, আমি দেখি পারি কিনা।
আচ্ছা,
তখন ওরা মানে যার আন্ডারে যাইতেছে, দেখা গেছে যে একটা কাজের কন্ট্রাক্ট যদি আমরা তিনজনে নিই তাহলে একজনের আন্ডারে যে অনেকগুলো লোক থাকে তাইলে অনেক কিছু শুনতে হয় যে ওর আন্ডারে সব থাকবে এরকম আর কি।
আচ্ছা,
তো আবার ওই যে যে মেয়েটার কথা বলতেছি, ওর মামা, তখন ওর মামা কিনা আমি তো তা জানি না, আমাদের বাসায় আসছে, আমার দাদুর বাড়িতে বেড়াইতে আসছে ঈদের পরে, আমার হুপা এবং ওই মামা আর একটা ছেলে আসছে আর কি। আসার পরে আমার দাদুর বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে থাকতো, আমার রুমে আসলো, আমার একটা ছোট্ট একটা রুম সাজানো গোছানো, তো ওই রুমে আসা বসলো, বসার পরে আমি সিডি টিডি বাজাইতাম, এটা আমার একটু শখ আর কি।
আমি ঘটনাটা একটু বুঝতে চাই আরেকবার, আপনার রুমে কে আসলো?
আমার রুমে আমার হুপা এবং ওই যে মেয়েটার কথা আজকে এখানে বলতে আসছি, ওই তো অবশেষে আমি কাজে গেলাম,
রুমে রুমের ঘটনাটা আগে বলেন। হ্যাঁ, রুমে কি হয়েছে?
আমার হুপা আসছে বেড়াইতে
আপনার রুমে?
হ্যাঁ, আমার
ওই রুমটা কার,
ওই রুমটা ব্যক্তিগত ভাবে আমার,
মানে ভাড়া নিয়েছিল ওখানে?
না না, ভাড়া না,
তাহলে
আমার নিজস্ব বাড়ি আর কি।
নিজস্ব বাড়ি, ঠিক বুঝলাম না, মানে আপনি তো তখন কালীগঞ্জে বা কোথাও চলে গেছেন না, তখনও যাননি?
এখনো যাইনি।
আচ্ছা আচ্ছা,
যাইনি। তো ওরা যখন আমার দাদুর রুম থেকে খাওয়া দাওয়া শেষ করে আমার হুপা আমার রুমে আসলো,
জি,
ওই হুপার সাথে আমার একটু রিলেশনটা মানে ভালো, খুব কিছু শেয়ার করি।
আচ্ছা,
ফ্রিমেন্ট তো আয়সা বসলো, আসা বসার পরে আমি একটু সিডি টিডি মানে গান টান বাজাইতে একটু শখ আর কি, এগুলো বাজাইতেছি, তো ওরা চলে গেছে। তো আমার হুপার সাথে যে লোকটা আইছে, এই লোকটা আবার মনে করেন যে আমার রুমটা দেখা বা আমার সাথে একটু ভালো একটা রিলেশন হয়েছে, তো বলতেছে চলো আমাদের এলাকায় যাই। তো আমি বলতেছি না এখন যাব না, তো সে এক প্রকার মানে জোর করতেছে বা একটু রিকোয়েস্ট করতেছে, তখন আমি বললাম তো ঠিক আছে চলেন যাব।
আচ্ছা, তো এই কে রিকোয়েস্ট করছে আপনাকে? ফুপা
না, হুপার সাথে যে লোক বন্ধু
আসছে, লোকটা আসছে ফুপার বন্ধু,
বন্ধু, হ্যাঁ হুপার বন্ধু আসছে, তো আমি ওনার রিকোয়েস্টে গেলাম, নরসিংদীতে আসলাম। আসার পরে রিক্সায় উঠলো, রিক্সায় উঠে বলতেছে তুমি কি পানি খাও, মানে বলতেছে। তো আমি প্রথমে বুঝে বুঝতে পারছি না যে
পানি খাওয়া বলতে আসলে কি বোঝায়,
বলতে আসলে কি বোঝায়। তখন আমি আস্তে আস্তে এটা বুঝতেছি যে পানি কেন বললো, পানি তো সবাই খায়, পানি কেন বললো। তখন আমি মনে মনে একটু ভয় পাচ্ছি যে ওই লোক মনে হয় ওইগুলা নেশা করে, মানে মদ্যপান করে আর কি। তখন শেষ স্টেশনে আইসা যেখানে তারা নামবে বা আমরা নামবো একসাথে, ওইখানে নামে আমি বলতেছি যে না আমি আজকে আপনাদের কাছে যাবো না, আরেকদিন আসবো, আমার একটু জরুরি কাজ আছে, আমার এক জায়গায় যাইতে হবে। পরে আর কি বলবো, বলতেছে আচ্ছা ঠিক আছে তো আইসো। পরে আমার একটা আদালিতে ঠান্ডা কিনে দিল, ঠান্ডা কিনে দেওয়ার পরে আমি আবার ব্যাগে ওই রিক্সায় ওইটা চলে আসছে। চলে আসার পরে মানে মনে মনে একটু ভাবতেছি যে আমি মানে বাঁচলাম আর কি, যে যদি যাইতাম তার সাথে যদি খাওয়াইতোই তখন কি করতাম, এই ধরনের মানে চিন্তা করছিলাম আর কি। তো পরবর্তীতে যখন ওরা কাজে যাবে, তো আমিও কাজে যাওয়ার একটু ইচ্ছা বলতেছিলাম যে ট্রেনিং দিব, মানে একটু পরীক্ষা করবো যে আমি পারি কিনা। তখন সবাই যাবে, তখন আমি আম্মুর কাছে বললাম যে আমিও যাবো, সে বলতেছে না তুই যাবি কেমনে, মানে দিতে চায় না। আমি না আমি যাবো বিদেশ, যেয়ে তো যাবো আমি ওইটা করবো, ওইটা দেখি কি করতে পারি, করতে পারি কিনা বা বাড়ি ছাড়া থাকতে পারি কিনা, আমি আবার বাড়ি ছাড়া বেশি থাকতে পারি না আর কি। হ্যাঁ, থাকতে পারি না। তো ওরা তো যাবে আমার হুপার আন্ডারে বা পরিচিত হইয়া, তা আমি যদি আমার হুপার পরিচিত হয়ে যাই তাইলে আমার হুপা হয়তো বা একটু ছোট হতে পারে, যে ওই সব লোক নিব আমরা কিছু না, কারণ হ্যাঁ এরকম। তখন আমি মাথায় আমার ক্যাচ করলো যে উনি তো আমার খুব আদর করে, আমার ভালোবাসে, তো আমি ওনার সাথে যাবো, ওনাকে ফোন দিব,
যে লোক আপনাকে বললো পানি খাওয়ার কথা,
পানি খাওয়ার কথা, তো উনি আমার আদর করে এমনি ফোন টোন দেয়, কথা বলে, মানে এক প্রকার ওর বলে যে আমার ছেলের মতো দেখে, মানে এরকম বলতো আর কি। তো আমি বললাম তো ওরে ফোন দিই, ওরে ফোন দিয়া আমি এই বলবো যে আমি কাজে যাব, ওর আন্ডারে আমি যাবো, এরকম ইচ্ছা। মানে আমি আমার বলে তখন টাকা ছিল না, 9 টাকা ছিল, আমার একটা বন্ধু ছিল সাথে, তো আমি বললাম যে তো একটা মিস করলে, মিস করলার পরে হয়তো করবো, কারণ ওই আমার অনেকটা ভালোবাসে।
ভদ্রলোকের নাম কি ছিল?
ভদ্রলোকের নাম আমান।
আমান, সে আপনার সম্পর্কে কি হতো? যেহেতু ফুপার বন্ধু ছিল তাহলে কি ফুপাই বলতেন?
আমি তেমন কিছু ডাকতাম না, মানে কি সম্পর্ক বা কাকা ভাই ওরকম
কোনো সম্পর্ক না, কিছুই ডাকতাম
না, ডাকতাম না।
আচ্ছা, তো আমান আপনাকে ডাকলো, হ্যাঁ বলুন।
তারপর ফোন মিস কল দিলাম, মিস কল দেওয়ার পরে আমার ব্যাগে 7-8টা মিস কল দেওয়া হয়েছে। তখন আমি ভাবলাম কি যে ওনার মোবাইলে মনে হয় টাকা নেই, যদি টাকা থাকতো তাহলে অবশ্যই আমার ফোন দিত, যেহেতু আমাকে অনেক লাইক করে। তো আমি বন্ধুটা বললাম মনে হয় টাকা নেই, আমি ফোন দিই। তা আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পর একটা মেয়ে ধরছে, তো প্রথমে আমি মনে করছি যে ওনার স্ত্রী, আমাকে বলতেছে কে আপনি, আমি তো আমি নামটা আর মিথ্যা বলি নাই, কারণ মিথ্যা বলি নাই কারণ উনি আমাকে অনেক স্নেহ করে, এখন যদি ওনার বউ হয় বা বোন হয় যদি আমি নামটা চেঞ্জ করে বলি তাহলে ওর মনে কষ্ট পাইতে পারে যে মেয়ে ধরছে এর জন্য হ্যাঁ একটু ইয়ে হইতে রয়েছে। তা আমি ওইটা না করে আমি বলছি আমার নাম শরীফ, সে বলছে কাকে চাই, আমি আমি আমার ফুপার নামও মানিক, আমি বলছি আমি মানিকে আমার ফুপা হয়, আমি আমার মামার কাছে ফোন দিয়েছি, এভাবে বলছি। আমার বলতেছে উনি তো ঘুরতে গেছে, তা আমি বললাম তো ঘুরতে গেছে কখন, সে বলতেছে অনেকক্ষণ আগে, তো আমি বললাম অনেকক্ষণ আগে গেছে তো আমি তো এখন মিস কল দিলাম, তো এতটি মিস কল আমাকে দিল কে, কয় আমি দিলাম, আপনি দিচ্ছেন কেন এতটি মিস কল, আপনি কি হন ওর, কয় আমি ওর বাগনি, আমি কো আচ্ছা দেখ আপনার নাম কি, তো বলতেছে মণি আক্তার, তো আমি বললাম তো আপনার মামা কখন আসবে, সে বলতেছে কখন আসবে বলতে পারি না একটু ঘুরতে গেছে, তো আমি বললাম তো আপনি মিস কল দেন এটা কেন দিলেন, আপনার মামা তো আপনার কাছেই নেই তো আপনি মিস কল দেবেন কেন, সে বলতেছে আমি আপনার নাম্বারটা টাকা থেকে পাইছি। তখন আমি মনে মনে একটু হাসি পাচ্ছে যে আমি ফোন দিলাম নাম্বারটা আমি দিলাম আমার নাম্বার নাকি টাকা থেকে পাইছে, তো আমি হাসি হাসি বলতেছি টাকাতে ঘি লেখা ছিল, তো সে বলতেছে যে মনের একটা মানুষটাই সুন্দর মনের একটা মানুষটাই
এই মেয়েটা বলছে,
হ্যাঁ মেয়েটা বলছে,
ততক্ষণ তো মেয়েটার নামও জানতে পারি,
নাম জানছি ওই মেয়েটা
জানছেন, হ্যাঁ নাম ছিল মেয়েটা
মণি, মণি
মণি।
পরে আমি বলতেছি কি আমি কই আপনার নাম কি, সে বলতেছে আমার নাম মণি,
মণিটা আসলে কে হতো এই আমনের,
আমনের ভাগ্নি,
ভাগ্নি হতো
ভাগ্নি, তো এই বলতেছে আমি বললাম তো ঠিক আছে আপনি কি করেন, কয়েক লেখাপড়া করি, আমি কোন কাছে পড়েন, কয়েক ক্লাস নাইনে, আমি কই তো মানে আমি একটু মানে ফাইজলা মিটাই বললাম যে তাইলে মনে হয় লাইন করার সময় আছে এই জন্য এগুলো করেন না, তো সে বলতেছে হ লাইন তো করি, আমি কার সাথে, আপনার সাথে, আমি ফাইজলামি বলছেন আমি আপনার কোনোদিন দেখি নাই আপনার সাথে কথা বলি নাই, তো আপনি আমার সাথে প্রেম করেন মানে, হ আমি আপনার সাথে প্রেম করি, তখন আমি বললাম কি যে যদি আমার সাথে আপনি প্রেম করেন তাহলে আপনি তো এটা তো আপনার মামার নাম্বার, আমার আপনার নাম্বার দিয়ে আমার ফোন দেন, তো সে বলতেছে আমার মোবাইল নাই, আমি তাহলে কিভাবে হবে, সে বলতেছে আমার আম্মুর আছে, তো আপনার আম্মুর আছে আপনার মাম্মুরটা তো হবে, কয় হ্যাঁ হবে, আমি দেন, কয় আমি নানুর বাড়িতে আছি, আমি নানুর বাড়িতে গিয়া পরের দিন আপনি আমার আম্মুর মোবাইল দিয়ে ফোন দিব, আমি বলছি ঠিক আছে। তখন আমি কাজে গেলাম, কথা শেষ, কাজে গেলাম, কাজে যাওয়ার পর নরসিংদী আসা রেল স্টেশনে আসা আমি আমার হুপারে প্রথম জিজ্ঞেস করলাম যে হ্যাঁ এরকম এরকম আছে ওনার ভাগ্নি নাকি আছে, কয় হ্যাঁ আছে, তো আমি বলছি আচ্ছা কেমন, কয় ভালোই তো, তো এটুকুই বললাম, কয় কেন, আমি তো তখন আর বলি নাই, আমি চলে গেছি। ওইখানে যাওয়ার পর মানে এই যে কাজ করতেছে বা করতেছি মানে আমার চিন্তাধারাটা ওইখানে যে একটা মেয়ে ফোন দিয়েছে ওনার ভাগ্নি ওনার সাথে কাজ করতেছি, তো আমি ওর একটা আবার আপন খালাতো ভাই নাম বিল্লাল ও কাজ করে, তো আমি দেখি ওনার আবার মামা মামা ডাকে, তো আমি বললাম আমি আবার জিজ্ঞাসা করলাম ওপরে এটা কি হয়, কয় এটা ইয়া বাগিনা, আমি বললাম তাহলে তো সে বলতে পারবে আসলে ঘটনাটা কি, আমি তারা জিজ্ঞেস করছি যে এটা তোমার কি হয়, কয় আমার মামা, আমি কই তোমার মামা তো ইয়া খালাতো বোন আছে মণি, কহ আছে তো কে, তা আমি তখন বলি নাই যে কেন, যে এমনিতেই বলতেছে এটা তো বিয়ে হয়ে গেছে, ইয়া বিয়ে হয়ে গেছে, আমি বিয়ে হয়ে গেছে মানে, কহ আমি কিভাবে, কয় আংটি পরাইছে দিছে খালাতো ভাই, তা আমি বললাম যে আংটি পরাইছে মানে মনে মনে বলতেছে আংটি পরাইছে মেয়ে আমার সাথে সম্ভব করতে চায়, তা এটা কিন্তু আমার জীবনের ফার্স্ট মেয়ের সাথে কথা বলা মানে মেয়ের সাথে, তো আমি বললাম এই মেয়ে আমার সাথে কথা বলতে চায়, তখন আমি চুপ করে থাকলাম, চুপ করে মানে দুই দিন কাজ করতে, তো পরের দিন আমার মেয়েটা আমার বাসায় এসে ওর মার নাম্বার দিয়ে ফোন দিছে, ফোন দেওয়ার পর আমি হ্যালো হ্যাঁ, কয়ে আমি মনি, আমি কয় হ্যাঁ চিনতে পারছি, আমি এইগুলো করেন কেন, কয় কি, আমি কয় আপনার আংটি পড়াইছে বিয়ে হয়ে গেছে আশীর্বাদ হয়ে গেছে তাইলে আপনি আবার প্রেম করবেন এটা কিরকম কি অভ্যাস, বলতেছে আমি তো আংটি পড়ি না, আমি পড়েন না মানে আংটি পড়াইছে বাবা মায়ের পড়াইছে আপনি রাজি হয়েছেন পড়াইছেন, সমস্যা কি, সমস্যা কোথায়, আপনি ওইখানে যান, কয় না আমি ওইখানে যাবো না, বললাম কেন যাবেন না কি সমস্যাটা কি, কয় আমার জোরে আংটি পড়াইছে, আমি তো বাবা মাকে জোরে আংটি পড়ায়, কয় আমার জোরে পড়াইছে, আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনার কি ওই ছেলেটা পছন্দ না মানে কি ধরনের ছেলে আপনার পছন্দ, তো সে বলতেছে আমার বডি ফিগারের সাথে বডি ফিগার মিলবে, তখন আমি বললাম ঠিক আছে একটা কথা বলি আমার বডি ফিগারের সাথে আপনার বডি ফিগার মিলবে না, অতএব আমি আপনার সাথে প্রেম করতে পারবো না,
এটা আপনি কেন বললেন যে আপনার বডি ফিগারের সাথে তার বডি ফিগার মিলবে না,
ওই আমি আমি ফাঁকি মানে জিজ্ঞেস করছি মানে আমি হ্যাংলা লম্বা আর উনি ওরে আমি জিজ্ঞেস করছিলাম এক সময় যে আপনি কিরকম মোটা নাকি হ্যাংলা
মানে ও কিরকম চাই সেটার সাথে আপনারটা ম্যাচ করে,
হ্যাঁ ম্যাচ করেনি,
তো বাইদ্য আমরা এখানে বলে রাখি আমাদের যিনি গেস্ট আজকে শরীফ তার একটা ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখানে এসে দেখতে পারেন, আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.arche kibriya.arche বেস্ট আছে আর্চে কিবরিয়া নামে, প্লিজ লাইক দিয়ে দেবেন, লাইক দিলে আপনার এই প্রতি সপ্তাহে যে এখানে গিয়ে বারবার খোঁজ করা সেটা ঝামেলা থাকবে না, একবার লাইক দিলে আপনি পার্মানেন্টলি এখানে মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ বলুন। তারপর
তারপর মেয়েটা ধরতে গেলে মানে একটু জোর করতেছে আমার সাথে প্রেম করবি, আর জীবনের প্রথম আমি তখন একটু দুর্বল, আমি বলি ঠিক আছে তাইলে। পরে কথা বলছি দুই দিন, তো দুই দিন পরে 16ই ডিসেম্বর দিবস আসবে, তো আমি ওখান থেকে চলে আসি দুই দিন পরে। চলে আসার পরে 16ই ডিসেম্বর বাড়িতে আসলাম, বাড়িতে এসে বলতেছে 16ই ডিসেম্বরে ওইখানে নরসিংদীর একটা পার্ক আছে মিনি পার্ক আর শ্রীনগর, তো ওইখানে দেখা করবে। তখন আমার একটা বন্ধুকে নিয়ে আমি বললাম যে চল আমি এরকম এরকম একটা জায়গায় যাবো, একটা মেয়ের সাথে দেখা করবো দেখি। পরে মেয়েটার সাথে ফোনে কথা হয়, তো গেলাম। যাওয়ার পরে মেয়েটাকে আমি প্রথমত মানে গিয়ে আমার বন্ধুটা আর আমি একটা ফুচকার দোকানে বসে মানে পার্কের গেটের সামনে বসে রয়েছি, আমরা বলতেছি যে মেয়েটা সামনে যাব না, দূর থেকে দেখবো দেখে চলে যাবো, মানে
এরকম মেয়েটা আসার কথা।
হ্যাঁ আসার কথা। মেয়েটা আসার কথা ওই যে আমান ওনার বউ মানে ওর মামানি পরে নিয়ে আসছে, তা আমি ফোন দিতেছি দিতেছি, তো বলতেছি আসতেছি আসছে মানে একটু লেট করে আসলো, তা আমরা বসে রয়েছি দুই বন্ধু কথা বলতেছি।
এই যে মনির সাথে আপনি কথা বলছেন, এই সময়টা থেকে আমান ব্যাপারটা জানে
না? না তখন জানে না,
কেউই জানে না,
কেউ জানে না।
ওকে,
তখন আসলো একটা এক কালার একটা জামা পরে আসলো, একটা বাচ্চা ছিল কোলে ওর মামার মেয়ে, তো ওরা দুজন আসলো। তো আমরা আসার পরে ও আসে আপনার গেটে বাচ্চাটা কোল থেকে নামাইলো, নামানোর পরে আমরা একটু দূর থেকে ফুচকার দোকানে আড়ালে থেকে দেখতেছি, আমরা বলতেছি যে মনে হয় এটাই। পরে ওর কাছে মোবাইল ছিল না, হয় ওই যে টিকিট কাটে না পার্কের, ওনার কাছ থেকে মোবাইলটা নিল, নিয়ে আমার ফোন দিল। আমি তো দেখতেছি, আমার ফোন দিয়েছি, আমি বলছি হ্যালো দেখতেছি ওর সাথে, আমি তো বলতেছি যে ওই মেয়ে আমার সাথে মানে সম্পর্ক করবে না, হয়তো বা ফোনে কণ্ঠ শুনে বা এরকম করতে পারে কিন্তু দেখা করবে না, অযথা লজ্জা পায় লাভ নাই, চল আমরা দেখছি মেয়েরে বইলা চলে যাই। চলতেছে
দেখার পর আপনার এটা মনে হলো?
হ্যাঁ এটা মনে হলো।
কেন মনে হলো?
মনে হলো আমার চেহারা তেমন ভালো না, ওর চেহারা মোটা অনেক ভালো, তো ও আমার সাথে মানে সম্পর্ক করবে কেন, ওরকম আমার।
ততদিনে কি আপনার সম্পর্কে আপনি ওকে বলেছিলেন যে আপনি কি করেন, কি পড়া, কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন, কি অবস্থা, সব বলেছিলেন ওকে?
সব বলেছি।
আচ্ছা, তো তারপরেও আপনার ব্যাপারে সে ইন্টারেস্টেড?
হ্যাঁ হ্যাঁ,
অদ্ভুত। এবং একটা ছেলেকে জানে না শোনে না দেখে নাই, তার মধ্যেই সেই ব্যাপারগুলো হয়ে গেল। হ্যাঁ বলুন। তারপর
তারপর মেয়েটা আমাকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে আমি প্রথমে বললাম যে আমি আপনারে দেখছি, তো আপনি চলে যান আমি আপনারে দেখছি। তো আমি তো সরাসরি মেয়েটাকে দেখছি, এটা বলার পরে মোবাইলটা আমি কাইটে দেওয়ার পরে ওর মোবাইলটা ওর কাছে দিয়ে মানে মনটা একটু গম্ভীর মানে করতে আমি, তখন আমি মনে মনে চিন্তা করলাম না মেয়েটা অনেকটা ইয়ে হয়েছে। পরে আবার আমি নিজে ফোন দিছি, ফোন দিয়ে আমি ওরে বলতেছি ওই মেয়েটাকে একটু দেন, তো দিয়েছি। দেওয়ার পরে আমি বলতেছি আমি আপনাকে দেখছি, তো আপনি চলে যাবেন? পরে বলতেছি এত কষ্ট করে আইছি না দেখা চলে যাবো। ওই আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো আমি গেটের ভিতরে আছি, পার্কের ভিতরে আছি, আপনার ভিতরে আসেন। তো ওরা দুজন টিকিট কেটে ঢুকলো, ঢুকার পরে আমরা ওর পিছনে পিছনে ঢুকছি, ঢুকার পরে মানে 10 হাত দূরত্ব ওরা ওদের পিছনে আমরা দুজন আর ওরা সামনে, তখন ওরা আমাদেরকে মানে একটু চিনা ফালাইছে, চিনা ফালানোর পরে ওরা বের হয়ে গেছে সাথে সাথে, বের হয়ে চলে যেতেছে। তা আমরা দুজন গেটে দাঁড়ায় আছি, দাঁড়ায় মানে একটু দূরে গিয়া ইশারা করে মানে ডাকতেছে, তখন মনে করলাম যে চিনছে যেহেতু আর ইশারা করে চল যাই। পরে আমরা দুজন পিছে পিছে যাইতেছি, তো আমি বলতেছি ওর নাম শরীফ, সে বলতেছে না ওর নাম শরীফ, এরকম ভাবে বলতেছি। তো বলার পরে ও মানে ও তো চিনছেই, কণ্ঠ বোঝা বা কথা মানে চিনছে, তো অনেক দূর হাইটে হাইটে যাইতেছি। যাওয়ার পর ওরা রিস্কে উঠলো, রিস্কে উঠার পরে চলে গেছে, আমরা দুজন চলে আসছি।
মনির সঙ্গে সেই মুহূর্তে কে ছিল?
মনির সাথে সেই মুহূর্তে ওর মামানি ছিল,
মামুনি জানতো এই বিষয়গুলো যেহেতু সাথে এসছে, দুটো ছেলের সঙ্গে দেখা করতেছে মামুনির সাথে?
হ্যাঁ মনে হয় জানতো, ওইটা আমি সঠিক জানি না, জানলে খেয়াল আসতো জানতো।
ওকে, তারপর
তখন আমি রিস্কাতে আবার উঠা ওর সামনে আমি আমার বন্ধুটা আমি বললাম যে আবার ফোন দিই দেখি কি কয়। আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পর বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর ফোন দিলাম, আমাকে এখন সত্যি করে বলেন তো আপনি কি ধরনের ছেলে পছন্দ, আমাকে তো আপনি পছন্দ হবে না, কেননা আমি আপনার সাথে প্রেম করবো। তখন আমার মনের ভিতরে একটু কনফিডেন্স মানে জাগলো আর কি, যে না আমি এটা যেহেতু আমাকে দেখার পর আমার সাথে সম্পর্ক করতে চায় তাহলে আমি কেন চলে যাব, হ্যাঁ করবো। তো এভাবে কথা বলতেছি বলতেছি সারাত্র ওই কথা বলি প্রতিদিন। তো আমি একদিন গেলাম ওর কাছে, মোবাইল নাই ওর আম্মুর কাছে মোবাইল, ওর নানুর বাড়ি আবার পাশে মানে পাশের এলাকায়। তো ওর আম্মু একদিন আমার একটা বন্ধুকে নিয়ে আমি বলতেছি চল তো ওই এলাকা থেকে আসি, তো ওই এলাকা তো আমার আত্মীয় আছে, আমার দুই হুপুরি বাড়ি, আমার দাদুর বোনের বাড়ি আত্মীয় আছে, তো আমি এই এলাকাটা চিনি। চিনার পরে আমি আমার একটা বন্ধুকে নিয়ে গেলাম, এই দুই বন্ধু প্রথমে গিয়ে দোকানে বসলাম। তো সকাল থেকে আমার সাথে কথা নাই, মানে ওর আম্মু মোবাইল নিয়ে গেছে নানুর বাড়িতে, ওর কাছে মোবাইল নেই, তো আমার সাথে কোনো কথাবার্তা হয় নাই। তো আমি এই বুঝে আমি আগের দিন ওর বলছি যে যাবো, তো যেহেতু আম্মু আমার ছেলে মতো দেখে আমিও মা রাখছি, তো এখানে কোনো মাইন্ড নেই, আমি যাইতে পারবো সমস্যা নেই। তো গেলাম, যাওয়ার পরে আমার আত্মীয় আমার হুপুর দেবর ওনার সাথে মানে দোকানে দেখা। তো বলতেছে কি রে কি কি লেগেছে? তো আমি বলতেছি যে আসছি এমনি মানে সিগারেট খাইতেছি আর কি আমার বন্ধু নিয়ে। তো আসতে ওরে বললাম যে ওর বাবার নাম মানে মেয়েটার বাবার নাম বললাম যে মিলনের বাড়ি কোথায়। হ্যাঁ কইতেছে কো ক্যারেটে। তা আমি বলতেছি যে এমনিতে আমি যাব, ওর কি মেয়ে আছে মানে
আর বাড়ি
মিলন,
মিলনটাকে
মিলন হচ্ছে মনির বাবা।
ওকে ওকে
তো বলতেছে চিনি তো আমাকে কতটুক দূরে কয়ে যে হেন আমাকে তো একটু লয়ে যাবা মানে বলতেছে একটু লয়ে যাবা। বলছে কেরে আমি এমনিতে যাম কয়ে ঘিরে পরে নিয়ে গেছে। আমরা দুজন গেলাম, যাওয়ার পরে মনি বাসায় নেই। যাওয়ার পরে মানে যায় আমাদের কি নিয়ে গেছে, হ্যাঁ আবার একটু মুখ চালু আর কি মানে একটু ব্যাক কর মানে যেটা বলা হয় এরকম। তো গিয়ে বলতেছে ওর যে ছোট বোন বাড়িতে, ওর মানে মনি তো সবার বড়, পরে ছোটটা বাড়িতে। তো গিয়ে বলতেছে হ্যাঁ তোর আম্মাই কই? তো সে বলতেছে আম্মা বাড়িতে নেই, নানুর বাড়িতে গেছে। তো তোর আপাই কই? কইতেছে আপা বাড়িতে ওই কই জানি গেছে, কটা ডাক দিয়ে মেমন আছে। আমরা রুমে গিয়ে বসলাম ওদের। তো ওরে গিয়ে ওর বোন ডাইকে আনলো, আমরা পরে বসলাম কথা বললাম। তো বৈশা এই মানে দুইটা রুম আর কি। তো এক রুমে প্রথমে বসলাম আমার বন্ধু আর এই মেয়েটা, পরে আমরা আরেক রুমে গেলাম মানে পাশের রুমে গেলাম। আমার বন্ধুটারে বললাম যে তুই দরজার পাশে বস মানে চেয়ারে, রুমে আর কেউ নাই। তো কি আমরা দুজন কথা বলতেছি, কথা বলার পরে মনে করেন এই মানে ওর শরীরে মানে ধরছে আর কি মানে এমনিতেই ধরছে। ধরার পরে ওর ওই যে আমার বন্ধুটা আছে না আমার মতো আর কি, তো ও আবার এমনি দেখতেছে মানে উকি ঝুঁকি মারা দেখতেছে। তো বাইরে যে ওর ছোট বোনটা দাঁড়াইছে উনি, ও আবার দেখতেছে ওর যে ওয়াই কি করতেছে। আমাদেরকে দেখে না, আমরা পাশের রুমে আর দরজার সাথে রুমে। ওই যেহেতু মানে এমনি চুকেতেছে তো মাইন্ড করছে, মাইন্ড করার পরে ওই সরাসরি রুমে ঢুকছে। দুইটা মনি আমার সামনে দাঁড়াইছে, আমি এভাবে সামনে দাঁড়াইছি। ওর যে ছোট বোনটা মানে ও আবার একটু অনেক জেদি, জেদি বলতে অনেক জেদি আর কি মানে খারাপ কোনো কিছু বা অশ্লীল কোনো কিছু দেখতে পারে না। বলতেছে আমার অনেক গিয়া এবার বলতেছে মানে কোমরে ধরা যে আপনি কেন আসছেন। পরে আমি আর কি বলবো, আমি বলি কেন আসবো তোমাদের দেখতাম আইসি, এভাবে এটা বললা চলে গেছে। এভাবে দেখা গেল চলে আসি। চলে আসার পরে ওর আম্মু সন্ধ্যা সময় আসছে বাড়িতে। বাড়িতে আসার পর আমি বলছিলাম যে গেছিলাম এরকম, আচ্ছা দেখা হয়েছে না ওর আম্মুর সাথে, আরেকদিন যাবো। তো ওইখান থেকে আবার আমি কন্টিনিউ মানে সপ্তাহে একবার দুইবার মানে যাইতাম। আমাদের বাড়ি থেকে অনেক দূরে কিন্তু, তো আমি যাইতেছি আইতেছি মানে ওরে আমি ওর সাথে কথা বলতে পারি না সবসময়। ওর আম্মুর মোবাইল তো ওর বলতেছি মোবাইল দিতে। তো আমার ভাইয়া বিদেশ থেকে এই মানে নর্মাল একটি মোটরলা সেট আনছে, আর আমার কাছে ভালো সেট আছে। কিন্তু আমি বললাম তো এটা তুমি নিবা? বলতেছে কথা বলতে দিতে পারলে চলে। আমি ঠিক আছে তো দিলাম এটা। তো ওর আম্মু তো সবাই জানে মোবাইল দিছি, প্রথমে বলছে যে জানে না। তো আমি বলছি জানে না এটা কিরকম, এক বাসায় থাকো একসাথে থাকো মোবাইল তো চার্জ দিলেও বলে যেটা কার মোবাইল, কয় আমি মানে গোপন করে চার্জ দিই। তো মোটামুটি জানে ওর আম্মা। তো আমি যাইতাম আইতাম সারা রাত কথা বলতাম, ওই সময় ওর আম্মু আমাকে কোনো কিছু বলে নাই। তো আমি চলতেছি এভাবে, এভাবে চলার পরে অনেকটা দিন, একদিন আমি ওদের এলাকায় গেছি বিকাল টাইম আর কি। আমার ভাই তখন
ততদিনে কি ওই যে আংটি পড়িয়ে গেল ওই ওই ঘটনাটা কি হলো?
ওই ঘটনাটা হয়তো বলছে ওইটাও বলে নাই ওর আম্মা আমাকে, ওইটাও বলে না ওইটা আংটি পরানো ছিল আমার সাথে। কিন্তু আবার অন্য সম্পর্কে কথা বলিস না বা এরকম কোন ধরনের কথা বলিস না, ওর আংটি পরানো বিয়ে হয়ে গেছে ওই ধরনের তখন কিছু বলে নাই। যখন সম্পর্কটা একটু মানে গড়িয়ে আসে তখন আবার জানাইছে।
তখন জেনেছেন আপনি সেটা আমরা জানবো সামনে গিয়ে কি জেনেছেন। ওকে আপনি যেটা বলছিলেন যে একদিন এলাকায় গেছেন,
ওই এলাকায় একদিন বিকেলে আমি আমার ভাইয়া মাত্র সৌদি আরব থেকে দেশে আসলো। দেশে আসার পরে তো আমার নানুর বাড়িতে দাওয়াত খেতে গেছে, আমার ভাইয়ের সাথে দাওয়াত খেতে গেলাম। তখন আমরা যে পাঁচ ভাই তখন কিন্তু এক ভাইও বিয়ে করেনি। তো আমি গেলাম, তো ওরে মানে একটু গালি গালাজ করলাম, ঝগড়া করছি, ঝগড়া করার পরে একটু গালি গালাজ করার পরে সে বলছে যাইতে। তো আমি বলছি ঠিক আছে আসতেছি। তো গেলাম, যাওয়ার পরে মানে ওদের বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে, একটা মাঠ আছে মানে খেলাধুলা করে, ওইখানে গিয়ে বসলাম ওর সাথে। বসলাম কথা বলতেছি বিকাল টাইম আর কি। কথা বলার পরে আমি বললাম যে তো এখানে তো মানুষ আসবে একটু পরে, তো আমরা একটু নদীর ধারে গিয়ে বসি মানে নদীর ধারে। তো নদীর ধারে বসলাম, বসার পরে প্রায় তিন চার ঘন্টার মতো বসে কথা বলতেছি। আমি বসে রয়েছি ওরা আমার এখানে মানে মাথা দিয়ে মানে শুয়ে রয়েছে, আমি কথা বলতেছি বিকাল টাইম আর কি। প্রথমত যে আমরা মাঠে বসে আছিলাম 10-15 মিনিট ওইখানে কেউ ছিল না। যখন আমরা ওইখানে কথা বলতেছি তো উপরে তো ধান ক্ষেত মানে উপর সাইডে কিছু দেখা যায় না, তো ওই দিক দিয়ে আবার নদী হালকা পানি তখন শুকিয়ে গেছিল। তো আমরা কথা বলতেছি মানে কথা বলার ধান্দাই মানে উপরে যেকে কারা আসছে কতজন আসলো ওই চিন্তা আমাদের নেই। তো হঠাৎ উপরে যাইলাম মানে কিছু আওদানি খেলতেছে, ক্রিকেট খেলতেছে পোলামন। তো আমি বললাম এখন সমস্যা, ওই এলাকার আবার ডেঞ্জারাস। তো আমরা কথায় বলতেছি কথায় বলতেছি, বলার পরে একটা লোক মনে হয় জেল খাইতেছে, সে যেটা বলছে আর কি, ওই এলাকার জেল খাইতেছে মানে কালা ধরনের অনেক লম্বা, তো ঘাস কাটতে আসছে মানে নদীর ওই পারে, আসার পরে আমাদেরকে দেখতেছে, কথা বলতেছি যে দেখতেছে শুয়েছে ও মানে আসছে। তো আমি মানে ডাইনে চাই না বামে চাই না, মানে ওই যে কথা বলতেছি কথার মধ্যে আর কি। তো ওয় যখন নদীর ওই পারে আসলো একটু মানে 10 হাত দূরে আর কি পানিটা, তখন ফলো করলাম যে একটা লোক আসতেছে। আসার পরে তার হাতে দাঁড় কাছে ছিল ওই যে ঘাস কাটে না, তো বাড়ি কই, তাও বললাম আমার বাড়ি তো সৃষ্টিকর।
প্রিয় শ্রোতা, আমরা জায়গাটা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে নরসিংদী থেকে এসছে জীবনের গল্প বলার জন্য শরীফ। শরীফের জীবনের গল্প আমরা আগাগোড়াই শুনবো, হুইচ ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। আজকে 204তম পর্বের অতিথি সে, এবং তাকে দেখার জন্য তাকে নিয়ে আমরা একটা ভিডিও ক্লিপস এবং ছবি দিয়ে দিয়েছি আমার ব্যক্তিগত ফ্যান পেজটিতে, আপনারা চলে আসতে পারেন। আমার ফ্যান পেজের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। আরজে কিবরিয়া নামে পেজটি আছে, ওকে, এবং লাইক দিয়ে দেবেন তাহলে মেম্বার হয়ে যাবেন। যারা জীবনের গল্প বলতে চান এখানে তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি অবশ্যই আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, তারপর আপনার যা বলার আছে সেটা আপনি বলবেন। তবে বারবার রিকোয়েস্ট করবেন না, আপনার জীবনের গল্পটি যদি ছোট করে আমাদেরকে বলেন তাহলে ওই গল্পটুকু শুনেই আমরা বুঝতে পারবো যে আপনি আসলে নির্বাচিত হবেন কি হবেন না। অনেকেই আছে ফোন করার পরে নাম বলেন না, সেল নাম্বার বলেন না, শুধু বারবার রিকোয়েস্ট করতে থাকেন, অনেকে কান্নাকাটিও করেন। সবাইকে আমরা রিকোয়েস্ট করবো যে আসলে আমরা যেটা বলি সেই জিনিসটা একটু ফলো করবেন, এবং ফোন করার পরে ফোন থেকে যে নির্দেশনা দেওয়া হয় সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আপনার জীবনের গল্প প্রচারযোগ্য হলে আমরাই আপনাকে খুঁজে বের করবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমরা, 4 মিনিটের বিরতি, 4 মিনিট পর আমি আবারও ফিরে আসছি শরীফকে নিয়ে।
ক্লোজ আপ প্রেজেন্টস, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। প্রিয় শ্রোতা, একটি বিষয় অ্যানাউন্স করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে এবারের বইমেলায় বেস্ট সেলার হয়েছে আমাদের হ্যালো 8920 জীবনের গল্প বইটি, এবং এই বইটি আপনারা যারা পহেলা বৈশাখে ঢাকা ইউনিভার্সিটিতে আসবেন তাদের জন্য বলছি, নীলক্ষেতের নাহার বুক হাউসে আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন, নীলক্ষেত থেকে নাহার বুক হাউসে। আমি আবারও বলছি, নীলক্ষেতের নাহার বুক হাউস থেকে আপনারা বইটি নামমাত্র মূল্যে বৈশাখ উপলক্ষে সেখানে ছাড়ও দেওয়া হয়েছে, আপনারা ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়া যারা rockmani.com থেকে সংগ্রহ করতে চান তারা আমাদেরকে ফোন দেবেন 16297 এই নাম্বারে। আমি আরও একবার বলছি 16297 এই নাম্বারে, এটা ওয়ার্কিং ডেজে দিতে হবে, বন্ধের দিনগুলোতে ফোন দিলে আপনি পাবেন না। 16297 ফোন দিয়ে আপনাকে বইয়ের অর্ডার দিতে হবে, আপনার কাছে বই পৌঁছে যাবে। বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ। জীবনের গল্পে আজকে এখানে রয়েছে শরীফ। শরীফের কাছে আমি আবারও ফিরছি। শরীফ, যেখানটায় আমরা ছিলাম যে কোন একজন লোক দা নিয়ে তার হাতে বা কিছু একটা আপনি বলছিলেন, তারপর
ওই লোকটার হাতে একটা কাছি ছিল, কাছি মানে যেটা দিয়ে ঘাস কাটা হয় আর কি।
জি,
তো ওই পাড়ায় এসে আমারে বলতেছে যে তোর বাড়ি কই, তখন আমি বললাম সৃষ্টিকর। তো বলতেছে এটা তোর কি হয়, আমি বলতেছি খারাপ্ত বোন। তারে বলতেছে যে এটা তোর কি হয়, তো বলতেছে এটা আমার খারাপ্ত ভাই। তো এভাবে তো বলতেছে, আমার বলতেছে যে তোর খারাপ্ত ভাই হলে তোরা এভাবে কথা বলতেছিস, এভাবে জড়ায় আদরা, তখন মানে কিছু বলি নাই আর কি। তো ওই যেভাবে মানে আসছে মানে মনে হয় যে মানে ফুস মারবো বা এরকম ধরনের, একটা কালা অনেক লম্বা আর কি। আসার পরে আমার একটু ভয়, মানে একা একা তো ওই এলাকায়, তখন বলতেছে খারাপ্ত ভাই। তো ওর বলতেছে তোর মারে ফোন দে, এভাবে বলতেছে আর কি। তো আমি চিন্তা করলাম কি যদি ওর মারে ফোন দেয়, ওর মার কাছে তো ওই লোক খারাপ বলবে যে এটা করছে এটা করছে, খারাপ ধরনের কিছু বলবে, তখন ওর মা কষ্ট পাবে। আমি বলছি না দরকার নাই, দেওয়া দরকার নেই। মনে বলতেছে যে আমি আপনার এই একটা মোবাইল দিয়ে 2,500 টাকা দিই, কত টাকা ওখানে দিই। হ্যাঁ করতেছে, ওর মাথা নষ্ট, জেল খাইতে হয়েছে, দেখ না ফুস মারমো, নেশা করবো করছে, টাকার দরকার। তো ওই বলতেছে টাকা নগদ দি। তো ওই বলতেছে আমি বাড়ি থেকে এনে দিই, কর না মানে না। তো নানান ধরনের কথা বলতেছে
ও একাই।
হ্যাঁ ওকেই, পরে ওরা বাসায় গেলাম, আমি ওদের বাসার কাছে দিয়ে ওর একটা ছোট বোন আছে মানে এতটুক ছোট, ওর হাতে ধরিয়া তখন যে ছেলেরা দেখছে ওই দিক দিয়ে আবার ঘুরে আসছে আমার জিজ্ঞাসা করবো, তখন যখন আমার হাতে ওর ছোট বোন দেখছে আমার হাতে যে হাঁটতেছে, তো ওরা মনে করছে যে না আত্মীয় হয়, না হলে ছোট মানুষ নিয়ে হাঁটবে কেন, ওরকম মনমানসিকতা তাদের হয়েছে আর কি। তখন ওই ছেলে আমার সামনে আইসা, যখনই মানে কিছু বলতে চাইবো, আমি তো বুঝতে পারছি যে কি বলবে।
আচ্ছা
হ্যাঁ, তখন আমি বললাম খালাতো বোন, তো পিচ্ছিও বললো যে হ খালাতো ভাই। তো পিচ্ছি যেহেতু বললো ওইখানে ছন্দর কোনো কিছু নাই, তো ওই ছেলে চলে গেছে, আমিও রাস্তায় চলে গেছি। তো আবার সে আমার সামনে গেছে রাস্তায়, রাস্তায় যাওয়ার পরে বলতেছে আমি আসতেছি আমার বান্ধবী বাপের এনতে, এমকে কে রে তুমি নল যাই বাগা। তো সে বলতেছে আমি আইতেছি, আপনি দাঁড়ান, এটা বলে যে গেছে আর আসে নাই। তখন আমিও মানে অপেক্ষা করে মোবাইল টোবাইল তো বন্ধ, তখন আমি চলে আসি। চলে আসার পরে আমার হুপা যে ও আবার এলাকায় নেই, কাজ করে মাধব দ্বীপ সাইডে
জি,
একটু দূরে, তোর ফোন দিলাম এরকম এরকম হয়েছে আমার কাছ থেকে মোবাইল লেগেছে। তো সে বলতেছে কেনা, বলছে এরকম নাম বলছে, নাম ছিল ডেঙ্গু নাকি কি বলছে।
ডেঙ্গু।
হ্যাঁ ডেঙ্গু। তো আমি বললাম এরকম কালা লম্বা ছোড়া। হ্যাঁ বলে যে খাইতেছে নাম তো ডেঙ্গু। তো বলতেছে কার কাছে রাখছে, আমাকে আমার কাছ থেকে এরকম মনির সাথে আসছিলাম রাখছে। তো বলতেছে হেসি নে নাম কচ্ছি নি। তো আমার হুবা বলতেছে ঠিক আছে। তো হুবা পরের দিন আইসা সকালবেলা হে স্কুলে যেতেছে, স্কুলে যাওয়ার পথে জিজ্ঞেস করলো যে কি গোমনি কালকে কি ছিল, কেরা বলে মোবাইলে কে এসে তুই চিনস, হে কইছে হসিনি, চিনার পরে নাম টাম বললো। তো হে আবার আমার কাছে বলছে আপনি কইছেন এটা মানিকজ যাইবো, আমি ঠিক আছে যদি মানিকজ যায় কোনো কিছু খারাপ হয় তাইলে আমি না করে দিবো, সমস্যা না, আমার মোবাইলের দরকার নাই, যা হয়েছে হয়েছে, এটা বাড়াবাড়ির দরকার নেই।
আচ্ছা
পরে আমার বাবা ওই লোকের কাছে গেলো যে কিরে তুই বলো মোবাইল লেগে দিস, মনে মনে বলতেছে হ আমি তো রাখছি, আমি জোর করে রাখছি না, হ্যাঁ দিছে কি লেগে দিছে, হ্যাঁ এরকম এরকম করতেছে এই জন্য মোবাইল দিয়ে গেছে গা। আমি মোবাইল দিয়া ওই 500 টাকা বন্ধক দিয়ে আমি তো নেশা করছি, ওই 500 টাকা দিয়ে তুই ছুড়াই নে, আর যদি না নেস তাহলে হের বাবা আমার কাছে আমি কমু, হের বাবা আমার কাছে কইয়া পরে মোবাইল দিলাম।
আচ্ছা
পরে আমি বলতেছি যে আমার উপর আমি বলতেছি থাক দরকার নাই, নিচে গে নিচে গা, বাস সমস্যা নেই, নেগা মানে যাতে শোনাশুনি না হয়। পরবর্তীতে মানে একটু শুনছে কিভাবে জানি শুনছে, শোনাশুনি হয়েছে, ওর মা শুনছে, শুনি না বলতেছে যে এরকম এরকম হয়েছে, তো আমার সাথে কথা বলতে দেয় না।
আচ্ছা
না দেওয়ার পরে আমি একটু রাগ টাগ করি, এভাবে মানে ওর মোবাইল নাকি নিয়ে ভাঙিয়ে গেছে ওর আম্মা। পরে আমি ওর আম্মারে মানে গালি দিছি আর কি, অনেক গালি গালাজ করছি।
গালি গালাজ কি মানে, আপনি একা একা করেছেন নাকি মাকে ফোন দিয়ে গালি গালাজ করে?
ফোন দিয়ে করেছি,
ফোন দিয়ে গালি গালাজ করলেন?
হ্যাঁ গালি গালাজ করার পরে আর এটার কোনো সমাধান নাই। তখন মানে আমিও মনে করেন প্রায় 1 মাসের মতো আমার রুমে আমি একা, মানে দরজা লাগায়া কোনো খাওয়া দাওয়া করছি না। তো এভাবে মনে করেন 1 মাস পরে আবার একটু একটু সচল হয়েছে,
আচ্ছা
এভাবে চলতেছে। তখন সম্পর্কটা প্রায় শেষ শেষ পর্যায়ে, তখন আমার আমার মা আর আমার কে জানি গেছিল, আমার সঠিক খেয়াল নাই, ওদের বাড়িতে গেছে।
আচ্ছা
যাওয়ার পর বলছে তো ওর মা ভালো করে বলছে যে আমার তো ওই মেয়ের বিয়ে দিয়ে দিছি, আংটি পড়াইছি আমার বোন ছেলের সাথে।
কি পাগলামি করলেন যে কারণে আপনার ফ্যামিলি
ওই
চলে
যে
গেল?
1 মাস খাওয়া দাওয়া বন্ধ করছি, খাই নাই, এক ঘরে।
আপনার ফ্যামিলি এসে আপনাকে কিভাবে কি
আমার ফ্যামিলি বলছে আমার আম্মাই বেশি আসতো, অন্যরা আমার কখনো মানে মারে নাই আর কি, আমার ভাই এরকম সময় মারা নাই, মানে খুবই করে আমি যদি অন্যায় করতাম তাইলে মারেই বলতো, আমার কাছে বলতো যে তোর ছেলে এটা করছে এটা করছে, কিন্তু আমাকে তেমন ভাবে বলে না আর কি। আমার আমি পাঠাইছি কান্নাকাটি করে বা কষ্ট করে পাঠাইছি, আমি বলছি যা গিয়ে দেখ কি কয়, সেই আমি হেরি বিয়া করবো এরকম বলছে আর কি। তো মা গেছে, তার 17 দিন গেছে, আমার তো আবার ওইখানে ফুপির বাড়ি আছে, তা আমার ফুপির বাড়িতে গিয়া ওদের বাসায় গেছে। যাওয়ার পরে মানে আমার একটা বন্ধু নিয়ে গেছে, আমার একটা বন্ধু নিয়ে গেছে, হ্যাঁ তো আমার সাথে সবসময় যাইতো, তো ওরে দিয়ে পাঠাইছি, তুই গিয়া আমার মারে ওর বাড়িতে লয়ে যা। তো গেছে, যাওয়ার পর মা বলতেছে আমার তো আরো জি আছে, আমার 5টা জি, আমার একটা জি বিয়ে দালাইছি, হ্যাঁ এটা লাগে কম করে এই সে করে, আমার আরো জি আছে, আমি হ্যান তে হ্যাটে বিয়ে দিবো যদি আর শখ থাকে, এই ধরনের বললা আম্মা।
জি মানে মানে মেয়ে?
হ্যাঁ মেয়ে।
আচ্ছা আচ্ছা।
পরে বলতেছে এটা মানে বইলা, পরে আইসে পরে আমার কইতেছে সেই, পরে আমি আবার মনে করেন পিছন ছাড়ি নাই আর কি, আমি খোঁজ খবর নেই, ফোন দিতে পারি না, কিন্তু মানুষের কাছ থেকে খোঁজ খবর নেই যে সে কোথায় বা কেমন কি। তো ওর খালা বাড়িতে নাকি ওরে মোটামুটি দিয়ে ফেলাইছে, মানে কতদিন ছিল এখানে ছিল, যাক চলে গেছে গেছে, তখন আর আমারও ফোন টোন দেয় না, তো নিজেই কষ্ট করি আর কি। কতদিন পরে ওর বাবা বিদেশ থেকে আসতো, ওর বাবা তখন বিদেশ থাকতো, কিন্তু তো বিদেশ থেকে আসার পরে ওর আব্বা আমাদের পাশের এলাকা মানে মাঝামাঝি ওদের এলাকা আর আমাদের এলাকা মাঝামাঝি এক জায়গায় বেড়াইতে আইসে নাকি, ওই মনি মনির আম্মা এবং মনির বাবা আর কে আছে জানি না আমি সঠিক, এইটাই জানি। আসার পরে ওইখানে একটা ছেলে দেখছে, সে ছেলে দেখার পর ওই ছেলের সাথে নাকি ওর সম্পর্ক হয়েছে। হ্যাঁ তো ওইগুলা জানি না, তো হঠাৎ করে যখন ওই ছেলের সাথে মনি চলে গেছে, তখন আমার ওই এলাকা থেকে একজন ফোন দিয়ে বলতেছে কি যে মনি নাকি বাইকে গেছে, আমি কি বলস কি রকম কথা, এটা হ বাইকে গেছে।
আপনার সাথে কতদিনের গ্যাপ?
আমার সাথে প্রায় দুই মাস তিন মাস।
দুই মাস তিন মাস কি আপনি একবারে যোগাযোগ করতে পারতেন?
একবারে ওর সাথে যোগাযোগ করতে পারছি না।
আচ্ছা,
তখন বললাম যে না, কি বাইকে যাবে মনে হয়, ওই না খালার বাড়িতে দিয়ে দিছে, না বাইকে গেছে। পরে আবার আমার নাকি কে বলতেছে, আমার সঠিক কে না, আমার বলতেছে তোমার লগে নাকি গেছে, আমি না সম্ভব অসম্ভব, এটা আবার কোন ফেস লাগাস যে আমার লগে আই পড়ছে। কারণ আমার সাথে যদি আসতো তাইলে আমি জানতাম, যে আমার সাথে না এসে বলে যে আমার সাথে খোঁজ খবর না পাইতে তো আমার উপরে চাপাইবো। আমি মানে একটু ভয় পাইছি যে কে কি বলে। পরে ঘরে মনে হয় তো খোঁজ খবর পাইছি কোথায় গেছে।
আচ্ছা,
যাওয়ার পরে আমি মনে মনে
একটু জাস্ট ইন্টারাপ্ট করছি বোঝার জন্য, সেটা হচ্ছে ওর মা বললো যে বিয়ে দিয়ে দিয়েছে, তো বিয়ে দিয়ে দিলে তাহলে আবার অন্য কারোর সাথে থেকে যায়, মানে ঠিক বুঝলাম না।
ওই যে মানে মানুষের নেচার আছে না যে ওর
হোয়াটএভার ইট ইজ, মানে বিয়েটাকে আসলে হয়েছিল,
বিয়েটা আসলে আংটি পড়াইছে,
আংটি পড়াইছে,
হ্যাঁ আংটি পড়াইছে,
হ্যাঁ তো যেটা গেছে। তারপর
তারপর ওই চলে গেছে, তখন আমার মনে মনে মানে একটু ঘৃণা আর কি। ঘৃণা হলেও মানে এই যে ভালোবাসছি এতদিন, ওইটা জীবনের ফার্স্ট প্রেম, ওইটা ওইটা আর মানে ভোলা যায় না আর কি। তো ঘৃণাও করি আবার ভুলতেও পারি না। তখন আস্তে আস্তে মানে কোথায় বিয়ে হয়েছে, মানে কোথায় চলে গেছে, ওইটা আমি খোঁজ খবর নিতে থাকি। হঠাৎ একদিন ওর একটা মামা মারা যায়। তো মামা মারা যাওয়ার পরে আমি খবর পাই, তো আমি জানাজায় আসি। জানাজায় আসার পরে ওর আমি দেখি, ওই দিন ওর মামার বাড়িতে দেখি। আবার ওর একটা যে মামাতো বোনটা, যে মামাটা মারা গেছে, ওর মামার একটা মেয়ে আছে, সেম টু সেম মানে ওর মতো একটু মুখের ফেস কাটিং বা কিটি ওর মতোই। প্রথমে আমি ওরে দেখছি, আমি মনে করছি যে এটাই মনি। তো আমি ভাবছি যে মনিটা একটু মোটা, মানে মিডিয়াম, ওইটা তো হ্যাংলা আমার মতো। তখন একটু পরে আমার মনির দেখছি, মনে দেখার পরে ওরা আমার দেখছে, আমি ওর দেখছি। তো আমি জানাজা দিয়ে চলে আসি বাড়িতে। চলে আসার পরে আমি কার কাছে জানি ফোন দিছি, ওর মামানি নাকি কার কাছে ফোন দিছি, ফোন দেওয়ার পরে আমি মানে ওর স্বামীর নামটা মানে জানার জন্য চেষ্টা করছি। তো কোথায় চলে গেছে, নরসিংদী চরণকুটি নামের এক গ্রাম, ওইটা জানছি প্রথমে। তো তো স্বামীর নাম কি পরবর্তীতে জানতে পারছি।
স্বামীর নাম মানে অলরেডি গিয়ে বিয়ে করে ফেলেছে?
হ্যাঁ, গিয়ে বিয়ে করে ফেলেছে। ওই স্বামীর নাম জানতে চাইছি, তো বলতেছে হিরণ। তো আমি হিরণ নামে চরণকুটি, তো চরণকুটির পাশে এলাকা, তারপর আমার বোন বিয়ে দিয়েছি, হ্যাঁ পাশে এলাকায়। তো চন্দ্রগতি আমি আগে পড়ো মানে অনেকবার গিয়েছি। তখন আমার বন্ধু নিয়ে আমি বলছি চল তো, এই চন্দ্রগতি যে আমাকে কেড়ে, আমি কইছি হে বলে চন্দ্রগতি চলে গেছে, আমি বিচারে বাক করবো, মানে এই ধরনের একটা উদ্দেশ্য নিয়ে আমরা যাইতাম আর কি, আমার বন্ধুরা নিয়ে, দুইটা বন্ধু নিয়ে প্রায় তিন দিন, অনেক বড় এলাকা। তো পরে তিন দিন ঘুরছি ওই এলাকায় গিয়া, মানে ওই যে হিরণ নাম বলছে, এই দেশ কোন দেশে থাকে ওইটাও জানছি, যে লিবিয়া থাকে। তখন গিয়া মানে জিজ্ঞাসা করি হাঁটতে হাঁটতে, মানে এরকম মানুষকে জিজ্ঞাসা করি যে মানে কোনো প্যাচ গুছ করবো না, মানে এত কিছু জানতে চাইবো না, জাস্ট আমি যা জানতে চাইছি সেটাই বলবে, মানে বাচ্চার কাছে বা একটু ছোট টাইপের বা একটু মুরব্বী টাইপের। বলতাম যে চাচা এই হিরণদের বাড়ি কোনটা, লিবিয়া থাকে। তো একবার এক হিরণের বলছে ওই এদিকে গেছি, বলতেছে এই হিরণ না। তো আরেকবার গেছি তো ওই হিরণ না। তখন বাড়িতে চলে আসি, বাড়িতে পরের দিন আবার গেছি, গিয়া ঘুরতে 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 একজনের কাছে বললাম, তো বলতেছে ইমুক দোকানের সামনে গিয়া ওইখানে জিজ্ঞেস করবা, ওইখানে ওর বাড়ি। পরে ঘুরতে ঘুরতে মানে আমি আমার একটা বন্ধু আসলাম, আসার পরে ওর বাড়ির সামনে, মানে ওর বাড়ির আগে আর দুইটা বাড়ি আছে, ঠিক আছে। তো রাস্তায় থেকে ওই সময় ওর ওর যে মানে রান্না করতেছে বৈশা, ওইটা আবার ফলো করা যায় আর কি, রাস্তা থেকে দেখা যায়, মানে রাস্তার পাশে একটা দোকান বাড়ির ভিতরে গ্রামের, তো দেখা যায়। তো বলতেছে তো একটা পিচ্ছি, মানে ছোট্ট একটা ঈদ আছে ওইখানে, একটা পিচ্ছি পিচ্ছি আমাকে শুনে যত বাবু কই কি, তোমার বাড়ি কোথায় কো ওইখানে, তুমি হিরণটা চিনো? হ আমি তোমার কি হয়, আমার ভাইয়া। আমি আচ্ছা তোমার ভাইয়া বিয়ে করছে?
আচ্ছা, তো বিয়ে হয়ে গেছে, তারপর আপনি খোঁজ করতেছিলেন কেন, মানে তখনও কি আপনি ওকে লাভ করেন?
হ্যাঁ তখন লাভ করি, কিন্তু আমি তো তখন মনে করেন ওর জন্যই মানে কষ্ট করছি বা ওরেই ভালোবাসি, অন্য কোনো মেয়ের দিকে তাকাই
তখন আপনার মাথার ভিতরেও। আপনি তো জানেন, জেনেই গেলেন যে মেয়েটা নিজে বের হয়ে স্বেচ্ছায় আর একটা ছেলেকে সে বিয়ে করে ফেলেছে, তারপরেও আপনি খোঁজ করতে গেছেন?
তখন ওরে আনতে যাই নাই, মানে আমি ওর
দেখতে গেছেন, এক নজর দেখবেন,
একটু দেখবো মা কেমন আছে বা কোথায় বিয়ে হয়েছে, কার সাথে আইছে, ওই যা মানে জানার একটু ইচ্ছা। তো পিচ্ছিকে জিজ্ঞেস করলাম যে তোমার ভাইয়া বিয়ে করছে? হ্যাঁ। তোমার ভাইয়া ভাবির নাম কি? তো বলতেছে মনি ভাবি, মানে বলছে সব ঠিক আছে। তো আমি ওরে বলতেছি তোমার মনি ভাবিকে গিয়ে বলবা যে তোমার শরীফ ভাই আইছিল, ওইটা বললাম, মানে আমি চলে আসি, আমি বললাম যে চল জায়গা, যদি আবার অন্য কোনো ঝামেলা হয় চলো জায়গা। ওরে আমি আইসা পড়ছি, তো বাড়িতে দেখলাম। তো পরের দিন আবার গেলাম, গিয়া মানে দোকানে বৈশা মানে এটা সেটা খাইতেছি আর ফলো করতেছি, মানে রান্না করতেছি দেখতেছি। তো পরবর্তীতে আবার ওর যে ছোট বোন, ওর ছোট যেটা, সে আমারে মানে ফোন দেয় মাঝে মাঝে আর কি, ফোন দেয়
যে ছোট ওই যে ঝামেলা করছিল,
ওই ফোন দেয়। ফোন দেওয়ার পরে মানে একটু সম্পর্ক করতে চায় আর কি,
ওর ছোটটা,
হ্যাঁ ওর ছোটটা আমার সাথে, ওর মামানি আবার ওইটা জানে, তো ওর মামানি বলতেছে না হে অনেক ভালো এরকমই, ওই ফ্যামিলির সবাই যেরকম সে অন্যরকম মানে বলতেছে। তখন আমি তখন আর পাত্তা দিই না, পাত্তা দিই না, কারণ তখন সে মানে একটু ছোট, ঠিক আছে একটু ছোট, এই জন্য পাত্তা দিই না। আর সে গালি যে দিতাম, এই গালিটা আবার সে পছন্দ করতো না, যে ওর ছোট বোন মানে যাকে নিয়ে আজকে আমি এখানে গল্প বলতে আসছি ওর কথায় আসতেছে,
ওর ছোট বোন,
হ্যাঁ
মনির ছোট বোন,
হ্যাঁ মনির ছোট বোন, ওর নাম জেনি।
আচ্ছা
হ্যাঁ, তো সে আমার ফোন দেয়, কথা বলি। এক সময় আমি ওরে বললাম যে দেখো তোমার বড় বোন আমার সাথে এরকম করছে, তুমি যে করবা না ওটার কোনো গ্যারান্টি নেই, তুমিও করতে পারবো, অথবা আমি যাবো না।
ও কি প্রস্তাব করলো?
হ্যাঁ ও প্রস্তাব করছে, ঠিক আছে মানে ও চায় আর কি। তখন আমি তো চাইতে পারি না, কারণ আমি ওর বড় বোনের সাথে সম্পর্ক করছি, রিলেশন করছি, আমি কি আর বলতে পারবো যে তোমার সাথে প্রেম করবো, তাহলে একটা খারাপ দেখা যায় না। আর সেরকম মন মানসিকতা আমার ছিল না, ঠিক আছে। তো সে আমার বলতেছে আমার সাথে মানে সম্পর্ক করতে চায়, তো আমি তখন অ্যাভয়েড করছি যে না আমি করতে পারবো না, কারণ তোমার ফ্যামিলিতে আমি গেছি, এভাবে আমি নষ্ট হয়েছে বা একটু আমার ক্ষতি হয়েছে বা ভবিষ্যতে আমার অনেকটাই ক্ষতি হয়েছে, ঠিক আছে তো আমি যাইতে পারবো না। তো ওর মামানিও বলতো যে না হে অনেক ভালো। তখন আবার ওর মারে ফোন দিছি,
আচ্ছা
ওই যে গালি গালাজ করলাম ওইটা কাটায়া, ওর মারে আবার ফোন দিয়ে আমি ভালো ব্যবহার কইরা ডাইকে আমি বলছি মা আমি মনির স্বামীর বাড়িতে যাবো। পরে বলতেছে তুই গিয়ে ফ্যাস লাগাবি না, আমি কই না আমি কোনো ফ্যাস লাগাইতাম না, আমি দেখবো। ফলে এভাবে বলতে বলতে এক সময় রাজি হয়েছে, ঠিক আছে যাতে। তখন কিন্তু আবার আমার ওই জেনির সাথে মানে মোটামুটি সম্পর্কটা এগিয়ে মানে আসছে আর কি, মানে হইতেছে। তখন জেনির কাছে বললাম, তো ওর মা রাজি হলো, তো আমার মা বলতেছে তো মিষ্টি লয়ে যাবি, ঠিক আছে মিষ্টি কেন যা বলেন তাই নিব, সমস্যা নেই। তো এভাবে মনে করেন চলতেছে, যাওয়ার পরে আসলো ওই যে একদিন পহেলা বৈশাখে আসলো, পহেলা বৈশাখে আসার পরে জেনিও আসলো মনিও আসলো, তো সম্পর্কটা তখন মনির সাথে আমার টোটালি শেষ ধরতে গেলাম, মানে তারে ওই যে আগে করছিলাম ওই একটা টানে মানে যাই বা দেখতে যাই, তো জেনি তো আমার সাথে কথা বলে ওই রকম ইয়াতে, তো মানে মনি পার্কের ভিতরে গিয়া মনি একসাথে মানে এক পাশে বইছে, আমি বইছি একসাথে, আমি বইছি একসাথে, জেনি মানে একটু জেদি ছিল আর কি, মানে অনেক রাগ তার মধ্যে। যখনই আমি ওর বোনের সাথে বইছি তখন আমার মাথার মধ্যে মানে এমন এক জোরে গিল দিছে, তো আমি তো বুঝতে পারছি, তো এভাবে চলে গেছে বাড়িতে জেনি মানে রাগ কইরা আগে আগে মানে চলে যাইতেছে, যে ওর বোনের সাথে কথা বলি এই জন্য মানে চলে যাইতেছে। তা আমি তখনো পর্যন্ত জেনির প্রতি গুরুত্ব দেই নাই, যেহেতু আমার ফার্স্ট প্রেম মনি, ওর সাথে কথা বলতেছি আমি ওইটা দিতে পারবো না, তো সে রাগ টাগ করতেছে এভাবে যাচ্ছে। তো হঠাৎ একদিন আমি ওর ফোন দিই, তো আমার মনি আর আমার সাথে কথা বলে না, কথা বলা না বলার পরে ও শাশুড়ি একদিন ফোন ধরছে, মনির শাশুড়ি ফোন ধরে বলতেছে কি লাগি, আমি বলছি এরকম, ওরা ওর শাশুড়ি আমার বলতেছে যে এমন এমন খারাপ। তখন আমি মনে করলাম যে
এমন এমন খারাপ মানে মানে মনির সম্পর্কে,
মনির সম্পর্কে খারাপ বলতেছিলাম, কই কি হয়েছে? ওরা বলতেছে ক বাবা দেখো এই তো আমার ফুলার লগা বাইক দিয়ে পড়ছে এরকম এরকম, হ্যাঁ আইসা পড়ছে শুনছি। তো যখনই ওর শাশুড়ি আমার কাছে বলতেছে যে ও নাকি ওর দেবর মানে আশপড়িসি দেবরের সাথে রাত্রে মানে বলতেছে, ওই শাশুড়ি বলতেছে আমি বাবা গেছিলাম কোন মা জারে নাকি কোন মাহফিলে গেছে আর কি। তখন ওর বাড়িতে মনির শাশুড়ি মনির শ্বশুর আর মনি থাকে, আর পিছে একটা আছে নাকি আমি সঠিক জানি না, তো বলতেছে যে আমরা তো ইয়াতে গেছিলাম মাহফিলে গেছিলাম, তো মনি বউরে কইছিলাম যে চলো আমরা যাই ইয়াতে যাই মাহফিলে যাই, তো ওই বলতেছে যে না আম্মা আমি যাইতাম না আমি ঘুমামো আপনার।
আম্মা আমি বুঝতে পারছি যেটা যে আপনার কাছে খুব নেগেটিভ কিছু কথাবার্তা বলছিল এবং মনির দেবরকে নিয়ে ওই ধরনের কথা বলছে। হ্যাঁ
তখন আমার মনে তার প্রতি এমন একটা ঘৃণা হয়েছে যে এই মেয়েটা প্রথমে আংটি পরাইলো, তারপর জোরপূর্বক আমার সাথে সম্পর্ক করলো, আবার আমার সাথে আবার একজনের সাথে, তো আমার একটু মানে ঘৃণা আর কি, তো ঘৃণা করলেও মানে কিছু করতে পারি না। তখন আমারও যা কিছু ছিল মানে আমি যার সাথে কতদিন সম্পর্ক ছিল কিভাবে কি হয়েছে আমিও তার কাছে বলছি, আমার শাশুড়ির কাছে বলছি আর কি, মানে রাগে
মনির সাথে আপনার সম্পর্ক ছিল সেটাও,
হ্যাঁ সেটাও বলে দিছি, মানে যেহেতু সে এত খারাপ করতে পারে তা আমি বলে দোষ কি, আমিও বলে দিছি মানে এই ধরনের জন্য আমি বলে দিছি। বলে দেওয়ার পরে অনেক কিছু হয়েছে মানে ওরে ওইখানে দিয়ে দিছে, তখন তো ওর স্বামী বাহিরে, তো হ্যাঁ দেশের বাইরে, তো ওরে ওর বাপের বাড়িতে দিয়েছে, তো আবারও আমার তাদের সাথে মানে একটা মনোমালিন্য বা একটা ঝগড়া সৃষ্টি আর কি, তো আবারও চলে গেছে। তো আস্তে আস্তে ওরা মানে আবার মিলাইছে, ওর স্বামী দেশে আইসা ওর নিছে, নেওয়ার পরে ও আবার বিদেশ থেকে আমার ফোন দিছে ওর স্বামী, আমার সাথে কথা বলতেছে ভাই এরকম এরকম আপনার নাম সরি, হ্যাঁ তো বলতেছে হয়তো আপনার লগে সম্পর্ক ছিল, তো ভাই আমি তো জানতাম না, আমি যদি জানতাম ভাই সত্যি কথা আমি আমি ওরা নিতাম না কোনো সময়, যদি জানতাম যে আপনার সাথে সম্পর্ক, সেটা ঠিক আছে আপনি জানেন না এই জন্যই তো নিছেন, হ্যাঁ ভাই। পরে করতেছে আপনি যা টাকা খরচ হয়েছে ওর পিছনে আমি দিয়ে দিলাম, ঠিক আছে টাকা দেওয়ার দরকার নাই, আপনি যেহেতু ভুলটা স্বীকার করছেন যে জানলে নিতেন না এটাই আমার চলবে সমস্যা নেই, যাক ওইটা সেভাবে মানে আমি টোটালি বলতে ওর একটু ক্ষতি করছি আর কি, আমি মানে ওর প্রতি আমার ঘৃণ লাগছে এই জন্য আমি ওর ক্ষতি করছি টোটালি আর কি। ক্ষতি করার পরে ওদের সাথে আবার ওই যে মাঝখান দিয়ে আবার একটা সম্পর্ক হইতেছিল বা হয়েছে ওই সম্পর্কটা আমার ভেঙে গেছে, তো জেনি মাঝে মাঝে এই ফাঁক দিয়ে মাঝে জেনি আমার ফোন দিত না, ওই যে জেনির কথা বলতেছি, তো জেনি ফোন দিত না, ফোন দেওয়া নেওয়ার পরে মাঝে মাঝে ফোন দিই, তো ফোন দেওয়ার পরে আমি বললাম যে না তুমি তো ওদের মতোই তোমার বোনের মতোই, এই যে কত কোন দিন ফোন দেওয়া আবার ফোন দেওয়া না এরকমই না, তো আমি করবো না, তো সবাই মানে ওর মামি বলতেছে বা ওর বলতেছে ভালো বা যা কিছু ওর ফ্যামিলি থেকে কোনো কিছু খারাপ হলে আমার সাথে শেয়ার করে যে ওইটা হয়েছে ওইটা হয়েছে, ওর বাবা যদি কোনো কিছু খারাপ করে ওইটা আমার কাছে বলতো, ওর মা যদি কোনো কিছু খারাপ করে ওইটা আমার কাছে বলতো, তখন তার প্রতি এইভাবে বলতেছে বলতেছে বা মাঝে মাঝে কান্নাকাটি করে, তখন আমি মানে ওর প্রতি একটু দুর্বল হয়েছি, দুর্বল হয়েছি ততটা দুর্বল না, আবার মানে ওর গালি গালাজ করি, তো যেটা ওই সবসময় পছন্দ না করে আর কি, সবচেয়ে বেশি পছন্দ করে না গালিটা, এই গালিটা শুনতে পারে না, তো আবার মনিরে গালি দিচ্ছি অনেক আমার শুনছে হে শোনে না আর কি জেনি, তো সে বুঝতে পারে, সে হঠাৎ করে একদিন রাগ করে আমার পরবর্তী তার ফোনই দেয় না, বা অনেকদিন ফোন দিছে না, ফোন দেয় না বা আমিও যোগাযোগ করার চেষ্টা করি নি, কারণ আমি তারে এতটা এখনো এতটা ভালোবাসি না, এই জন্য আমিও দেই না, তাই না? কতদিন মানে শুনিস তার বিয়ে হয়ে গেছে জেনির, শোনার পরে আমি মনে মনে একটু কষ্ট পাইলাম যে এত ভালো বা এমন করে বলছে এখন বিয়ে হয়ে গেছে আমার একটা বার বলছে না, এই ধরনের চিন্তা ভাবনা, ঠিক আছে সুখে যদি থাকে ওর বোনের তো ক্ষতি আমি করছি, হের ক্ষতি আমি করতাম না, হে আমার সাথে খারাপ কিছু করে না আমি করবো না, থাক হে সুখে থাকুক। বিয়ের এক মাস পরে আমার ফোন দিছে স্বামীর বাড়িতে থেকে জেনি, ফোন দেওয়ার পর কেমন আছো, হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো, হ্যাঁ ভালো, ঠিক আছে স্বামীর বাড়ি কেমন, ভালো নেই হওয়া ভালো, কত সুখ শান্তি আছে নিকো হওয়া ভালো, সুখ শান্তি থাকলে ভালো ভালো থাকো, তো মাঝে মাঝে ফোন দেওয়া খবরটা বললাই, তো একদিন হঠাৎ স্বামীর সাথে আমার কথা হয় মানে ফোন দেওয়ার মধ্যে থেকে বলতেছে, আমার বলতেছে কি লাগে আপনার, যদি এখন বলি যে ওর সাথে আমার সম্পর্ক ছিল তো ওর ঘর সংসার ভাঙে যেতে পারে বা অসুখ হতে পারে, এই চিন্তা করে আমি বলছি দেখেন ভাই সে আমার ছোট বোনের মতো, বুঝাইতে চাইছি যে তার সাথে কেউ সম্পর্ক নাই, সে অনেক ভালো যাতে ওর স্বামী ওরে কোনোদিন কিছু না বলতে পারে, আমার সুখে থাকুক। বলার পরে তো বলছে আমাকে দেখেন ওর বড় বোনের সাথে আমার একটা রিলেশন ছিল, এই হিসাবে এই হিসাবে সে আমার ছোট বোনের মতো, সে আমার ভাইয়ের মতো দেখে এই সুবাদে আমি একটু কথা বলছি, আপনি মাইন্ড করবেন না, সে আমার সাথে ভালো ভালো কথা বলছে যে ভাই আসেন বেড়া যান এরকম এরকম বলতো, কতদিন কথা বলছি কতদিন কথা বলার পরে আবার আমার সাথে কথা বলে না জেনি, কথা বলে না, ঠিক আছে আমিও আর কারো কাছে বলি নাই যে জেনির সাথে আমার সম্পর্ক ছিল, স্বামীর বাড়িতে গিয়ে আমার ফোন দিছে ওইরকম আমি কোনোদিন কারো কাছে কিছু বলি নাই, মানে আমার মনের কষ্ট আমি মনে রাখছি কাউকে বলতে দেয় না, যদি বলতে গেলে ওর ক্ষতি হয় এই জন্য আমি বলি নাই, তো আবার কতদিন পরে শুনছি কি যে আমার স্বামীর বাড়ি থেকে চলে আসি, কেন চলে আসছে ওইটা আমি জানতে পারি না, তো সে বলছে আমার ফোন দেন আমি জানবো কিভাবে, ঠিক আছে চলে আসছে আসুক সমস্যা নেই, তো এসব আবার ওর মাঝে মাঝে আমি খবর নিই মানে ওর বাড়ির আশেপাশে মানে যাদের নাম্বার আছে আমার ওর আত্মীয় স্বজন এখানে বলতে চাই না ওদের নাম, তো আমাদের বলে যে হ্যাঁ ভালো এরকম ঠিক আছে ভালো থাকুক, মানে আমি খোঁজ খবর নিই আর কি। হঠাৎ আবার কয়েকটা মাস পরে শুনি কি ওর নাকি আবার বিয়ে হয়েছে, তো আমি বললাম যে
আর বিয়ে হয়েছে
জেনির, আবার বিয়ে হয়েছে ছোট বোনের, তো প্রথম একটা বিয়ে হয়েছে
তারপর আরেকটা বিয়ে হয়েছে,
হ্যাঁ ওইখান থেকে সে চলে আসছে, কি কারণে আসছে আমি এখনো জানি না, তো আয়সা নাকি আবার আমি শুনছি যে আয়সা নাকি বলছে ওর বাবা মার কাছে, কারণ একটা ওইখান থেকে যে আসতে হয় তো একটা দোষ দেখাইতে হয় যে ওর বাবা মা জিজ্ঞেস করে কেন ভাত খাবি না, তো ওই নাকি আমার কথা বলছে কয়ে হ্যাঁ তো ফোন দিছিল, হ্যাঁ ফোন দিয়ে আমার খারাপ হয়েছে, তো ওইটা আমি জানি যে পরবর্তী সে আমার কাছে নিজে বলছে আর কি যে আমি এরকম এরকম বলছি, তো আমি বললাম এরকম বলছো কেন, আচ্ছা দেখ সেই কথা পরে আবার শুনছি যখন বিয়ে হয়েছে তখন আমি ওর জিজ্ঞেস করলাম যে আমার কাছে বলছো, আমি তো বিয়ে হয়েছে কোথায়, বলতেছে সিলেট অনেক দূরে, আমি বললাম অনেক দূরে এত দূরে বিয়ে হয়েছে কিভাবে, কি সম্পর্ক করে কি সম্পর্ক করছে, কয়ে হওয়া সম্পর্ক করছে, তখন মনে করেন যে যেমন আসমানরা আমার মাথা মাথা ভাঙিয়ে পড়ছে যে এই হে এরকম হে বোনের মতো, মানে ভাবতে পারি না আর কি এরকম, আমি নিজেও কষ্ট পাইছি তবুও বিয়ে হয়েছে আমি কারোর কাছে বলি নাই, সব যেহেতু আবার সম্পর্ক করে বিয়ে হয়েছে, না হলে আমি ভাবছি যে এত দূরে বিয়ে কিভাবে হবে অনেক দূরে, তো তো এইভাবে বিয়ে হয়েছে তো ভালো নেই, হ্যাঁ ভালো ঠিক আছে, তো এইভাবে আমি চলতেছি, তখন মনে করেন আমি আগে যে ভালো লাইনে চলতাম তখন ওই লাইনটাও মানে একটু ক্রস করছি আর কি, মানে নেশা টেশা করি না, সবাই বলে মানে অনেক মানুষ বলে আমি নেশা করি কারণ আমার চেয়ার আমি হ্যাংলা এরকম বলে, ঠিক আছে আসলে কিন্তু আমি নেশা টেশা করি না, একমাত্র সিগারেটটাই খাই, আমার শরীরের অবস্থা শুধুমাত্র আমার ঘুমের জন্য আর খাওয়ার জন্য। আমি তিন বেলা থেকে মনে হয় মাঝে মাঝে এক বেলা যদি খাই, খাই আর না খাই না, দোকান থেকে এটা সেটা খাই আর কি, আর ঘুমটা আসেই না। এই এই ঘটনার পরে ঘুম কি জিনিস আমি বলতেও পারি না।
আচ্ছা ঠিক আছে, বলুন তারপর।
তারপর মানে সে আমার আবার ওর স্বামী বাইরে থাকে, দুবাইতে থাকে, যে দ্বিতীয় বিয়ে হয়েছেন। তো হ্যাঁ জেনে, তো যখন মনে হয় দেশের বাইরে আবার ছুটিতে এসে চলে গেছে, তো আমার আপনার এই যে আগের রোজা,
তখন কি মনির সঙ্গে যোগাযোগ বন্ধ?
হ্যাঁ মনির সাথে একদম যোগাযোগ বন্ধ, এবং আমি করতেও চাই নাই, ঠিক আছে, বা দেখতেও চাই না এরকম। তো পরবর্তীতে আমি মনে করেন ও স্বামী যখন ছুটিতে এসে আবার দেশে বিদেশে চলে গেছে, যিনি দুবাই থাকে, তো এই যে
দ্বিতীয় স্বামী,
হ্যাঁ দ্বিতীয় স্বামী, ওই যে রোজা গেছে না এইবার, রোজা গেছে না, ইয়ার রোজার আগের 10 রোজার মধ্যে আমি তখন বসে মানে খেলতেছি, আমি তাস খেলতেছি, জুয়ার মনে খেলতেছি আর কি, জুয়া আর কি খেলার সময় রোজার মধ্যে, 10 রোজার মধ্যে বিকাল বেলা, হ্যাঁ বিকাল বেলা, বৃষ্টি বৃষ্টি তবু খেলতেছি বসে, তো হঠাৎ আমার কোমরে মোবাইল, আমার ফোন বাজতেছে, তখন খেলতেছি পুরো মতো, মানে খেলার দিক দিয়ে নেশা, অন্য কোনো নেশা নাই। তো ফোন বলতে আমি মানে নাম্বার না দেখে রিসিভ করলাম, যে হ্যালো কে? তো সে বলছে আপনি আমার চিনেন না? তো আমি তো কণ্ঠটা চিনি, যেহেতু অনেক কথা বলতে বলছি, জানি হ্যাঁ, ঠিক আছে আমি একটু ব্যস্ত আছি, তো তোমার পরে ফোন দিলে সমস্যা? মানে এটা বলার কারণ হচ্ছে যে তুই শুনছি ওর বিয়ে হয়ে গেছে, ওর স্বামীও থাকতে পারে সাথে, যদি পরে ফোন দিয়েছি সমস্যা, এই জন্য আমি ওর জিজ্ঞেস করছি যে তোমার পরে ফোন দিলে কোনো সমস্যা? সে বলতেছে না কোনো সমস্যা নেই, ফোন দেন। তো খেলাধুলা শেষ করে আর সন্ধ্যার দিকে করে ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে আমি কথা বলছিলাম, হ্যাঁ কি অবস্থা, ভালো আছো? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি কিনা ওরকম ভালো আছি। তখন আমি বলতেছি তো বিয়ে হয়েছে আবার, ওই যে প্রথম বলছি সুখে আছে নাকি ভালো? হ্যাঁ বলতেছে ভালো, ঠিক আছে ভালো থাকলে আর থাকো, সমস্যা কি? প্রথমটা কেন আইসো ওইটা জিজ্ঞেস করিনি, ভালো হইলে ভালো, তো এখন আমার ফোন দিচ্ছ কি মনে করি? বলছে এমনিতে দিলাম, ঠিক আছে এমনিতে দিল। আসলে একটা কথা বলতে কি, তুমি একটা বিয়ে বসে ওইখান থেকে এসে আমারও বলো না, আবার আরেকটা বিয়ে বসে, তো এখন আমার ফোন দিলে খিলা বইব, কোনো কিছু দেখতেছি না, এভাবে থাকতা সমস্যা কি? আবার আমার ফোন দিয়ে আবার মনে করালে না? তো সে বলতেছে আপনি কি চান? আমাকে দেখো প্রতিটা মানুষই কোনো না কোনো কারণে বা কোনো লাভের চিন্তা বা কোনো স্বার্থের চিন্তায় কোনো কিছু করে। আমি তোমার সাথে কথা বলবো, হ্যাঁ আমি আমার স্বার্থের জন্যই কথা বলবো, কারণ কেন তোমার সাথে আমি কথা বলবো? কিছু কিছু মানুষ আছে বলে যে কোনো স্বার্থ নাই, কারণ আমি ওই ধরনের লোক না, আমি খারাপ হলো আমি মিথ্যা কথা ফোনে বলতে পারি না, আমি স্বার্থ আমি চাইবো, অবশ্যই চাইবো, না আমি তোমার সাথে কেন কথা বলবো?
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা আরেকটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 920 ABC রেডিও FM 89.2 তে। আজকে এখানে শরীফ এসছে তার জীবনের গল্প বলার জন্য, ও নরসিংদী থেকে এসছে। ছোট্ট একটা বিরতি, ঠিক রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আবারও ফিরে আসবো। ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। And please like this space, okay?
Close Up presents Hello 8920 Close Up, the closer, the better.
সময় রাত একটা, প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ। শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আমি আরজে কিবরি আপনার সঙ্গে আছি, এবং আমার সাথে আছে শরীফ, সে এসছে নরসিংদী থেকে তার জীবনের গল্প বলার জন্য। আপনারা যারা জীবনের গল্প বলতে চান ওর মতো, মন খুলে মনের কথা কিছুক্ষণ বলতে চান লাখো মানুষকে, হয়তো আপনার জীবনের গল্প থেকে অনেকেই অনেক কিছু শিখবে, জানবে। যারা মনে করেন যাদের জীবনের গল্প এখানে প্রচার করার মতো, তারা আমাদেরকে ফোন করতে পারেন। আপনি ফোন দেওয়ার পর একটা জিনিস একটু খেয়াল রাখবেন, যে এখানে ফোনটা কিন্তু রেকর্ড হয়, হ্যাঁ, এবং ফোন দেওয়ার পরে আপনি অটোমেটেড কিছু ইনস্ট্রাকশন ওখান থেকে শুনতে পাবেন। সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করে আপনার কথাগুলো রেকর্ড করবেন। 4-5 মিনিট সময় দেওয়া থাকে, প্রথমে নাম বলবেন, তারপর আপনার সেল নাম্বারটা স্পষ্ট করে বলবেন, এবং আপনার জীবনের গল্প যে বিষয়টা নিয়ে, সেই জীবনের গল্পের মূল অংশগুলো 4-5 মিনিটে বলবেন। রিকোয়েস্ট করার কোনো দরকার নেই, আপনার জীবনের গল্প যদি ইন্টারেস্টিং হয় তাহলে অবশ্যই আমরা সেটা প্রচার করব এবং আপনার সঙ্গে যোগাযোগ করব। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফাইন, আমরা আবারও ফিরছি শরীফের গল্পে। শরীফ, তারপর
পরে আমি বলতেছি যে সবাই তো স্বার্থের জন্য,
হ্যাঁ
স্বার্থের জন্যই অনেক কিছু করে, আমিও তো স্বার্থের জন্য করবো, আমি মিথ্যে কথা বলবো কেন? আমার স্বার্থ না থাকলে আমি তোমার সাথে আবার কথা বলবো কেন? তো বলতে আপনি কি চান? আমি কি চাই ওইটা বড় কথা না, তুমি কি চাও, মানে তুমি কেন ফোন দিছো? সে বলতেছে আমি যদি চলে আসি, আমি কই তুমি মন থেকে বলতেছো নাকি এমনিতে মানে বলতেছো? না মন থেকে বলতেছি, ঠিক আছে চলে আসলে আমি নিবো, সমস্যা নেই, বলতেছি আমি যেহেতু ভালোবাসি, এখনো ভালোবাসি, আমি নিবো। তো এভাবে মানে কথা চলতেছে, এ থেকে কথা চলতেছে, কথা বলতেছি বলতেছি, তো সারা রাত কথা বলি। মনে করেন এমন সময় গেছে যে
হাজবেন্ড তখন দেশের বাইরে,
দেশের বাইরে। তখন
না, আমার একটা জিনিস একটু জানার দরকার, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আপনি মনির কাছ থেকে ডাইভার্ট হয়ে গেলেন জেনির কাছে, এক ধরনের বলতে পারেন বা দুধের স্বাদ ভুলে মেটানো, কারণ আপনি লাভ করতেন মনিকে, আপনি চলে গেলেন জেনির কাছে, সেই জেনিও আপনাকে বিয়ে না করে করলো আরেকজনকে, এবং সেখানেও প্রথম সংসার করলো না, চলে গেল আরেকজনের কাছে, সেখানেও সে সংসার করবে না এরকম একটা প্রতিশ্রুতি দিয়ে আপনার কাছে সে আসতে চাইছে, তো আপনি তাকে মেনে নিচ্ছেন কেন?
মেনেছি আসলে, আমি অনেক ভালোই বাসতাম, কারণ ওর যে আচার আচরণটা প্রথম ভাবে যে আমার সাথে কথা বলছে ওইটা, ও বলছে যে ওর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিছে এরকম এরকম আমার কাছে বলছে আর কি।
প্রথম বিয়েটা ইচ্ছার বিরুদ্ধে ছিল, দ্বিতীয় বিয়েটা?
দ্বিতীয় বিয়েটা তখন আমার বন্ধুরা আমি জিজ্ঞেস করছি, তো সে বলতেছে ভুল করছে আর কি এরকম। তো আমি আসলে সত্যিকার অর্থে ওর যে আচরণ, যে কথাবার্তা, এই জন্য আমি ওর লাইক করতাম, সে সবসময় যাই কিছু বলতো স্ট্রেট কাট বলতো আর কি।
হোয়াট এভার ইট ইজ, আমরা একটা জিনিস বুঝতে পারি যে ওর জীবনে ঘটনাগুলো ঘটেছে যেগুলো আসলে হয়তো যৌক্তিক না, যেগুলো উচিত না, অনুচিত না, সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা জীবনের গল্পগুলো শুনতে পারি, সেটা আমাদের হয়তো এক বিভিন্ন রকমের ক্ষোভের জন্ম দিবে, ওর প্রতি এক ধরনের রাগের জন্ম দিবে, কিন্তু ওর লাইফে এটা ঘটেছে। এবং আমরা সবসময় একটা কথা বলি, জীবন নাটকের চেয়েও নাটকীয়। যারা হয়তো যুক্তিতর্ক দিয়ে জীবনটাকে চিন্তা ভাবনা করেন তাদেরকে আমরা বলবো, এটা গল্পের সময় চিন্তা ভাবনা করাটা খুব সহজ, কিন্তু প্র্যাকটিক্যালি লাইফে যেগুলো ঘটে যায় সেই জায়গাটিতে যুক্তিতর্ক দিয়ে সবসময় চলা সম্ভব হয় না। যাই হোক, ওর জীবনে যেটা ঘটেছে তার চেয়েও হয়তো বা যারা শুনছেন তাদের জীবনে এর চেয়েও বড় মাত্রার ভুলগুলো ঘটে থাকে। আমরা একটু শুনি, তারপর কি বললেন?
আসলে রাতের পর রাত কথা বলছেন যে আপনি, মানে আমি মেনে নিচ্ছি কেন, আসলে তখন যে সিচুয়েশনটা ছিল তখন আমি মেনে নিব বা কি নিব না ওই রকম কোন চিন্তাধারা ছিল না।
কথা বলছি ভালো লাগছে,
কথা বলছি ভালো লাগছে, এটাই সবচেয়ে বড় কথা। তো এবার বলতেছি, তো এক সময় বলতে বলতে মানে এমন সময় গেছে যে রাত্রের 9টা থেকে কথা বলছি, পরদিন ভোর পর্যন্ত কথা বলছি, মানে অনেক দিন প্রায় সময় কথা বললাম এরকম ভাবে। তো কথা বলছি তখন আমার একটা, মানে আমার রুমে আমি থাকতে পারতাম না, আমার একটা সমস্যা, মামলার বিষয়ে একটা সমস্যা ছিল আর কি,
মামলার বিষয়ে।
হ্যাঁ, ওরে আমি ওটা প্রথমবার শেয়ার করছি, আমাকে দেখো আমার নামে কিন্তু মামলা আছে।
কিসের মামলা?
মামলা মানে সঙ্গ দোষে আর কি হয়েছে আর
কি। মামলা ছিল আপনার নামে?
মানে মামলা হয়েছিল মানে ডাকাতি, ওই বাসা মানে উপর থেকে কাইটা মানে ঘর থেকে সবকিছু নিয়ে গেছে আর কি।
এটাতে আপনি জড়িত ছিলেন?
হ্যাঁ, আমি জড়িত ছিলাম না, কিন্তু আমার যার সাথে চলি, আমার একটা বন্ধু আছে ওর সাথে চলি, আরো বন্ধু বান্ধব যারা আছে ওরা মানে ওর সাথে চলি দেখা মানে আমার একটু ফাঁসাইছে আর কি, যে এর সাথে আমি চলতে পারবো না ওই ধরনের ইয়ে করে, মানে সত্যি করে মানে বলছে যে হ্যাঁ থাকবো, হ্যাঁ লগেট আছে, আমি তো ইলেকট্রিশিয়ানের কাজ করি, বলতেছে নাকি আমার কাছে কাটার আছে, এটা বললা ওই যে বাদিকে বললা যে আমার নামে কেস করছে, সে আমার কোনোদিন দেখাই নাই বা আমিও কোনোদিন তার বাড়ি বা তারে দেখিনি, তো এটাই বন্ধুর সাথে চলছি সঙ্গ দোষে, মানে আমার
বন্ধুরা এটা করেছিল।
হ্যাঁ, বন্ধুরা এখনো করছে কিনা ওইটা আমি শিওর না, তবে মনে হয় আর কি এরকম, মানে সেও না আমার কাছে বলেন, সে আবার অনেক কিছু।
আপনি জেলের সেই সময় আপনার নামে মামলা, আপনি জেল খেটেছেন ওই সময়?
না না, জেল
খাটেনি,
মামলা
বলছিলেন আপনি জেনে কে সব
আমি বলতেছি যে তো আমার নামে তো কেস আছে, তুমি আমার বিয়ে আমার সাথে আসবা কেমনি, আমি যে আমার যে পুলিশে ধরে না তুমি আসবা দেখতে কহাম, সত্যি কথা হ্যাঁ আসবো।
আপনি তার আগে বলছিলেন কোন একটা ভদ্রমহিলার সঙ্গে আপনার সম্পর্ক হয়?
হ্যাঁ বলতেছিলাম একটা সম্পর্ক হয়, তখন সম্পর্ক বলতে মানে
অনৈতিক সম্পর্ক
সবকিছু হইতো।
আচ্ছা,
প্রথমত এত কিছু না, পরবর্তী
অনৈতিক একটা সম্পর্কে জড়িয়েছিলেন আপনি। ওকে, ওই মহিলার হাজবেন্ড কোথায় থাকতো?
ওই মহিলার হাজবেন্ড গ্রিস থাকতো,
গ্রিসে থাকতো। মানে যাদের সঙ্গে আপনার এই ধরনের সম্পর্ক হয়েছে তারা মোটামুটি সবাই দেশের বাইরে?
হ্যাঁ, দেশের বাইরে।
দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস স্টোরি। একটা কথা আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, চোখের আড়াল তো মনের আড়াল। যাই হোক, হ্যাঁ বলুন। তারপর বাট দিস ইজ নট অ্যাপ্লিকেবল ফর অল দোজ পিপল, মানে যারা অন্তত মাসের পর মাস, বছরের পর বছর তার প্রাণের প্রিয়তমর জন্য, কি বলা যেতে পারে আমরা এটা জানি না, যদি সাহিত্যের ভাষায় বলি বুকে পাথর বেঁধে অপেক্ষা করেন, দিস পিপল আর রিয়েলি রিয়েলি অসাম, এবং তাদেরকে স্যালুট জানাতে চাই আমাদের আজকের এই স্টোরি থেকে, হ্যালো ইট নাইন টু জিরো থেকে। এবং এরকম এরকম মেয়েরা আছেন, এরকম ছেলেরা আছেন, তাদের প্রতি সম্মান। কিন্তু ওই একটা কথা আছে যেটা আমি একটু আগেই বললাম, চোখের আড়াল তো মনের আড়াল, এই ধরনের মানুষও আমাদের সমাজে অনেক আছেন, এবং সেটারও হয়তো একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে। যাই হোক, ওদিকে নাই বা গেলাম। হ্যাঁ বলুন, তারপর তো সেই সময়টাতে আপনি কম সময় দিচ্ছিলেন, এবং জেনির সঙ্গে আপনার দেখা হলো, তখনও ওই মহিলার সঙ্গে আপনার সম্পর্ক আছে?
সম্পর্ক নাই
তখন, সম্পর্ক নাই
যখন দেখা হয়েছে তখনও সম্পর্ক নাই, প্রায় 2 মাসের মতো মানে চলে গেছে।
আচ্ছা,
তখন 2 মাস বলতে
এই বিষয়গুলো তো জেনে জানতো না নিশ্চয়ই, এগুলো গোপন ছিল?
হ্যাঁ, এগুলো গোপন ছিল, পরবর্তীতে আমি কোনো কিছুই ওর কাছে লুকাই নাই।
তখন বলেছেন? আচ্ছা, আপনি দেখা করলেন তার সঙ্গে?
ওর জেনির সাথে দেখা করছি প্রথমবার, মানে যে দ্বিতীয় বিয়ে হওয়ার পরে স্বামীর বাড়িতে আসার পর কথা বলার পর এক সপ্তাহ পরে দেখা করছি। জেনিকে তো আগে সময় দিতাম, রাত্রে অনেক সময় দিতাম, সারা রাত্রি সময় দিতাম, কথা বলতাম, মানে এরকম একটা সময় গেছে যে আমি যদি কথা বলতে বলতে মানে টায়ার্ড বা অনেক কষ্ট লাগতেছে তখন মানে সে ভালো লাগ মানে তার ভালো লাগতেছে, তখন তার ভালোটার দিকটা দেখে আমি কষ্টই করি, ঠিক আছে। এখনো মানে আমার এই যে গাড়ে অনেক সমস্যা মানে অগমার জন্য আর কি, তার সাথে কথা বইলা তো এভাবে মনে করেন বলতেছি। তো হঠাৎ একদিন তার সাথে আমি টুকটাক একটা ঝগড়া লাগছে আর কি, জেনির সাথে রাত্রে 2টা বাজে। ঝগড়া লাগার পরে আমি চিন্তা করলাম যে ওই যে মহিলার নাম্বারটা দিছে, আমি ওর একটা ফোন দিই। আর একটা ফোন দিলাম, তখন থেকে আমার সম্পর্ক ওর সাথে। তখন জেনির কাছে আস্তে আস্তে আমি বললাম যে ওরে যে সময় দেয় না কেন, সময় দেয় না কেন, বা ওয়েটিং পায়, বা আমি ওরে নানান ধরনের বাসা গালি গালাজ করি জেনিরে আর কি, যে এই সরি তোর 2টা বিয়ে করতাম না, কারণ আমরা ছেলে মানুষ ভালো যে ওইটা বলবো না, কারণ জেনির চেয়ে অনেক সুন্দরী ওইটা ছিল, মানে অনেক, এই জন্য মানে ওর জেনিরে সময় দিতাম না, সময় দিতাম না। আবার মনে মনে ভাবছি যে আমি দেখবো জেনি আমার কতটা ভালোবাসে। তো জেনি মানে যখন এই ধরনের শুনতেছে বা জানতেছে তখন মনে করেন হে মনে করেন কান্নাকাটি করছে, আমি নিজের চোখে দেখি নাই, আমার সাথে ফোনে কথা বলছে কান্নাকাটি করছে, সে বলতেছে যে তার চোখে নিচে দিয়ে নাকি কালো হয়ে গেছে কানতে কানতে অগমা থাকতে থাকতে, এরকম আমার কাছে বলতো আর কি। তো আমিও ভাবতাম ঠিক আছে, তো আমিও তখন থেকে মনে করছি যে না সত্যিকার অর্থে জেনি আমার এবার চায়, ঠিক আছে। তো তখন থেকে আমি তার প্রতি মানে বেশি মানে দুর্বল হয়েছি আর কি, যে না আমার জীবনে যাই কিছু আসুক যাই আসুক, হ্যাঁ তারা তো ক্ষণিকের জন্য, তো আমার সারা জীবনের লাইফ যদি আমার থাকে তাহলে জেনি আমার পাশে থাকবে, এরকম একটা চিন্তাধারা আমার সব সময় ছিল কিন্তু প্রকাশ করিনি আর কি। তো যেহেতু আমি ওই মহিলার সাথে কথা বলি, ওই মহিলার সময় দিই, সে এত পাগল কান্নাকাটি করে এটা করে সেটা করে, এক পর্যায়ে সে আমার মনে করেন জেনি এই ঘটনা যখন চলতেছে, জেনি এক পর্যায়ে মনে করেন যে আমার মানে বুইলাই যেতেছে, মানে বুইলা অলরেডি গেছে গা, তখন ওই মহিলার সাথে আমার মানে ইয়া হয় আর কি, রিলেশন বাতিল হয় যে কোনো কারণেই হয়। হওয়ার পরে আমি চিন্তা করলাম জেনির ফোন, জেনির ফোন দিতেছে তো সে আমার সাথে মানে আমার অ্যাভয়েড করতেছে, মানে ওই সময় ওইখানে গেছি এখন। তো আবার মানে আবার আমিও মনে করেন একটু ইয়া হইয়া তার প্রতি একটু দুর্বলে তার কাছে ক্ষমা টমা চাইছি, পরে আবারও আগের মতোই চলতেছে চলতেছে চলতেছে। তো আমি অনেক সবসময় এই যে রাত্রে কথা বলতাম বা গালি গালাজ করতাম, অনেক সময় প্রতিদিনই গালি গালাজ করতাম, মানে ভালো কথার মধ্যে তার আমি গালি দিতাম, মানে গালিটা আমি ছোট সময় থেকে সবাইরই দিই, আমার বাবা মা ভাই বোন যা আছে আমার এলাকায় বড় ছোট সবাইরই দিই আর কি, এটা আমার একটা খারাপ অভ্যাস, আমি গালি দিই। তো ওর গালি দিতাম, তো ওর কাছে গালি শুনলে হয় কষ্ট পাইতো আর কি, তবুও গালি দিতাম, তবুও দেখলাম যে আমি এত গালি দিই এত কিছু করলাম সে আমার এখান থেকে যায় না, সত্যিকার অর্থে আমার ভালোবাসে। তারপর আমি তার অনেকবার জিজ্ঞেস করছি, জানি একটা কথা বলবা, আমি তোমার ক্ষতি আজ পর্যন্ত করি নাই আর জীবনে করবো না, তুমি সত্যি করে বলো তো আসলে কি তুমি আমার চাও, তুমি আমার সাথে আসবা, যদি আমি না মরি তাহলে আমি আপনার সাথে আসবো, মানে তোমার সাথে আসবো। তখন তো আমি একটু কনফিডেন্স হতেই পারি যেহেতু সে এভাবে বলছে আসবে তো আসবে, এভাবে কথা বলতেছি। মাঝে মাঝে তো ঝগড়া হয়ই, ঝগড়া হইতেছে, আবার এক সপ্তাহ কথা বলতেছে না, 3 দিন কথা বলতেছে না, আবার এর মাঝ দিয়ে মনে করেন ঝগড়া হওয়ার পরে ওই যে স্বামীর বাড়ি থেকে, কিন্তু ওর স্বামী যাওয়ার পরে একদিন ওর স্বামীর বাড়িতে সিলেটে গেছে, আর 2 বছর যাবৎ আড়াই বছর যাবৎ সে কিন্তু বাপের বাড়িতে থাকে, নরসিংদীতে থাকে, হাজিপুরে থাকে আর কি। একদিন ঝগড়া লাগছে কথা হয় না, তো একদিন ফোন দেওয়ার পরে সে বলতেছে ওইখানে গেছে, তখন আমার একটু কষ্ট লাগছে যে তুমি ওইখানে যাবা না, আমার ওইখানে গেলাম, আমার বলতেছে আপনার আমার বকছেন, এটা করছেন এটা করছেন এইগুলো বলছেন, তো আমি যাইতাম না। হ্যাঁ বলছি যে না আমি তো মন থেকে বকি না, তুমি আই ফর ওই সেই। পরে ওর বাবার ফোন দিয়ে কান্নাকাটি করে 1 সপ্তাহ নাকি 15 দিন ছিল, আবার চলে আসে। চলে আসার পরে তো কথা কথা বলি, সবকিছু বলি, মাঝে মাঝে ঝগড়া 3-4 দিন কথা বলি না, এইটুকুই মানে ঝগড়া ভালোবাসা সবকিছু মিলে চলতেছে। তো লাস্ট পর্যায়ে মনে করেন আজ থেকে 3-4 মাস আগে ওরে আমি নরসিংদীতে বলি যে আসতে, আসার পরে সে আসছে ঠিক আছে, বাসা থেকে বার হয়েছে, বাসা থেকে বার হওয়ার পরে মানে ওর যেখানে আসার কথা,
আপনি নরসিংদীতে চলে আসতে বলেন মানে কিভাবে চলে আসতে বলেন, দেখা করতে বলেন নাকি এমনিতে বাড়ি থেকে বের হয়ে আসতে বলেন?
না ওই স্বামীর বাড়ি থেকে, মানে ও যেহেতু ওর কাছে থাকবেই না তো ওইখানে যাবে কেন, আগেও বলছি যে তুমি যদি ওর কাছে না যাও তাহলে ওর সাথে কথা বলতে পারবো না, সে বলছে ঠিক আছে আমি কথা বলবো না,
মানে ওর হাজবেন্ডের সাথে কথা বলতে পারবে
না, কথা বলতে পারবে না যদি না যাও।
তখন কোথায় থাকতো, হাজবেন্ডের বাড়িতে থাকতো নাকি
না না বাবার বাড়িতে থাকতো?
বাবার বাড়িতে। আচ্ছা
হ্যাঁ, তখন সে বলছে ঠিক আছে।
তখন কি বাবার বাড়িতে সে জানিয়ে দিয়েছে সে
না না তখনো পর্যন্ত কেউ জানে না যে আমার সাথে সম্পর্ক হবে, বা আমি কারো কাছে বলি নাই
তখন পর্যন্ত জানে না,
না কেউ জানে না। তখন জানতো মানে ওর একটা কাছের লোকই জানতো ওদের বাড়িতে, ওই নামটা আমি বলবো না, ও উনি জানতো আর কি, তো উনি এত ঘাটাঘাটি করেন আর কি, 2টা লোক তো জানতোই স্বাভাবিক, ওর মামানি তো জানতোই, প্লাস আরেকটা লোক জানতো, তো এভাবে ওর কাকি, সমস্যা নাই ওর কাকি জানতো, এভাবে মনে করেন চলতেছে। পরবর্তীতে এই সে ওর বাবারে ফোন দিছে, ওই সিলেটে থাকে, আমার আয়া নেন, ওর ওইখানে ভালো লাগে না, ভালো লাগে না ওইখানে, কারণ আছে।
বাবারে ফোন দিয়েছে মানে কার বাবারে ফোন দিয়েছে?
জেনির বাবারে ফোন দিয়েছে আর কি।
জেনির বাবারে কে ফোন দিয়েছে?
জেনি, জেনি।
তো তখন জেনি মানে কোথায়? শ্বশুর বাড়িতে?
হ্যাঁ, শ্বশুর বাড়িতে।
হ্যাঁ,
তখন আমার বাবা ওরে আনছে গিয়া, তারপরে তো আমি তো কবে আনছি আমার কাছে বলছি, আমি মুখদিন আসছি এখানে, ঠিক আছে আর যাও না, না যাইতাম না। তারপর আমি বলছি তুমি যদি ওখানে না যাও আমার সাথে সত্যিকার অর্থে আসো তাহলে ওর সাথে কথা বলতে পারবো না। সে বলছে আচ্ছা ঠিক আছে আমি ওর সাথে কথা বলবো না। তো সে আমার কাছে বলছে যে কথা বলে না, আমি ওইটাই বিশ্বাস করছি, তো কথা বলে না, আর বিশ্বাস করাটাই স্বাভাবিক, যেহেতু প্রতিদিন রাত্রে আমার সাথে 10টা থেকে 9টা থেকে নিয়ে কথা বলছে 1টা 2টা পর্যন্ত, তো আর ওর স্বামীর সাথে কথা বলার সময়টা কোথায়, ওইটার জন্য আমি বিশ্বাস করছি। তো এভাবে চলতেছে, তো হঠাৎ যেটা বলতে চাইছিলাম যে কতদিন আগে, 3-4 মাস আগে ওর নরসিংদী আসার কথা, মানে নরসিংদী বলতো ওর হাজিরপুর থেকে নরসিংদী মানে মার্কেটে আসার কথা আর কি। তো আমি একটা চাকরির জন্য একটা কোম্পানিতে যাই, যাওয়ার পরে আমি বলছি তো জেনি আমি তো মানে ওই আমার একটা জিনিস দিব আর কি, ঠিক আছে জিনিস দিব, আমি বলছি জেনি তো তুমি আসো আমার কাছে আসো, এটা দিবা। পরে বলতেছে আমি আসতে পারবো কালকা, আমি তো আমি তো আজকে আসছিলাম, আবার কালকে আইতাম, তুমি দেখো আজকে আইতাম আমি। সে বলতো আচ্ছা ঠিক আছে আমি আসবো। পরে ওই বাসা থেকে বাড়ি আমার ফোন দিচ্ছে, হ্যাঁ বাসা থেকে বাড়িছি। তো ওর বাসা থেকে মানে যে মার্কেটটার কথা, ওটা রিক্সাতে আসলে মনে করেন 15 মিনিট থেকে 10 মিনিট থেকে 15 মিনিট সময় লাগে, হাইস্ট 20 মিনিট। তো আমি মনে করেন যেখান থেকে আসছি মার্কেটটাতে, আমি আর ও আসে সেম সেম হইব আর কি। তো আমি আইসা মনে করি মার্কেটে প্রথমত ঘোরাফেরা করতেছি, মানে দেখতেছি গেঞ্জি দেখতেছি ওটা দেখতেছি, চয়েস করতেছি আর কি। দেখা আমাদের আধা ঘন্টার মতো মনে করেন ঘুরছি, ঘোরার পরও সে আসে না। তখন মানে অনেকটা অপেক্ষা করে আমি ফোন দিছি, ফোন দেওয়ার পর মোবাইলটা বন্ধ। তখন আমি বললাম ব্যাপারটা কি, মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ কেন? তো এইভাবে মনে করেন যে আধা ঘন্টার মতো ফোন দিছি, প্রায় 50-60টার মতো ফোন দিছি, বন্ধ বন্ধ বন্ধ। তা আমি ভাবতেছি কি যদি কোনো সমস্যা এসে আমার ফোন দিতে পারে, যে আমার একটা সমস্যা আমার আসতে একটু দেরি হইব, মোবাইলটা বন্ধ এটা কিরকম, আমার মানে একদম রাগ হচ্ছে আর কি, মানে অনেক রাগ। তো সবসময় রাগ হইলে ওর গালি গালাজ যেভাবে করতাম, ওর বড় বোনের কথা বলতাম যেটা করলে সে রাগ হইতো অনেক, মানে ওর বড় বোনের নাম্বারটা চাইলে অনেক রাগ হইতো। তো আমি বললাম যে তোর মতো মেয়ের সাথে আমি কথা বলবো না, তুই এরকম সেরকম নানান ধরনের গালি গালাজ করছি আর কি। করার পরে সে একটু কষ্ট হয়েছে, তবুও সে আমার রিকোয়েস্ট করছে যে আপনি কই, আমি হেন এই সে মানে এরগুলো বলতো। তখন আমি মানে ওর কোনো কথার কোনো পাত্তাই দিছি না, মানে তখন আমার শরীরে প্রচন্ড রাগ, আমার 1-1.5 ঘন্টা হে ওয়েট করাইছে, মোবাইলটা বন্ধ আসলে কেন, অপেক্ষা টাইমটা তো অনেক খারাপ, ঠিক আছে। তো এইভাবে মনে করেন আমি গালি গালাজ করছি, আমি বলছি তোর বড় বোনের নাম্বার দিলাম, তোর বড় বোনের সাথে কথা বলো, তোর মতো মেয়ে আমার দরকার নাই, এই ধরনের বলতেছি ওর। অবশেষে যখন গালি গালাজ করতেছি ওর কোনো কথাই আমি শুনতেছি না, তখন আমার বলতেছে আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে গিয়ে আপনার নাম্বারটা দিই মনে আফাস।
মানে একটা কিছু ঝামেলা হলে আপনি বারবার ওর বড় বোনের নাম্বার,
মানে ওইটা বলতাম যে ওইটা বলে সে বেশি কষ্ট পায়, মানে রাগ করে আর কি, তার ভালোবাসার কতটুকু আমি আবার মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম যে আচ্ছা তোমার যদি ওর নাম্বারের কথা বলে তুমি রাগ করো কেন, আপনি বুঝো না রাগ করে গেলে লেগে, তুমি বুঝো না রাগ করে গেলে লেগে, আমার আমাকে হিংসা লাগে সব থেকে বলো, হ্যাঁ হিংসা তো লাগবোই, এটা কই বাকির লেগে, আমি যদি তোমার যাই তো জিন্দিগি না আমার বাপের বাড়ি আইতাম না, হ্যাঁ সামনে আইতাম না, আমি কই তো আমি যামু, মানে ইত্রাই মুখে বললাম আমি যামু, কয় না তোমার দিতাম না, ঠিক আছে সমস্যা নেই যাক। তো সে আমার অবশেষে বলতেছে যে ঠিক আছে, মানে অনেক গালি গালাজ পরে বলতেছে আমি বাসায় গিয়ে নাম্বারটা দিব। তো আমি চলে আসলাম, শরীরে প্রচন্ড রাগ মানে একটু জেদ, চলে আসার বাড়িতে এসে ফোন দিছি, ফোন দেওয়ার পরে মোবাইলটা অফ করছে, অফ করার পরে 3 দিন পর্যন্ত মোবাইলটা খুলে নাই, খোলা নেওয়ার পরে মানে আমার এই যে সারা রাত্র কথা বলতাম প্রতিদিন, এই কষ্টে মনে করে অনেক কষ্ট লাগছে, মানে সারা রাত্রে আমি যতক্ষণ কথা বলছি ওর সাথে ততক্ষণ মনে করে আমি কাঁদছি, মানে ওর জন্য আর কি, মানে আমি এরকম বলছি যে তুমি একটা বার মানে আল্লাহর কাছে বলছি যে তুমি জেনে একটা বার মোবাইলটা খুলো, আমি আর কোনোদিন তোমারে বকতাম না বা তোমার কোনোদিন কষ্ট দিতাম না, একটা বার খুলো, মানে এরকম মানে নিজে নিজে বলতেছি আর কান্না করতেছি আর কি, আর মোবাইলের দিকে চাই রেছি আর মেসেজ পাঠাইছি যে 3 দিনের ভিতরে সে মোবাইল খোলা নেই। তো 3 দিন পরে আমি মানে 3 দিনের নেশাবো গেছিলাম আর কি, মানে সিলাতে 3 দিন। দিনের মধ্যে আমি মানে মোবাইলটা তো হাতে নেই নাই, মাঝে মাঝে যখন ফাঁকি দিয়ে পাইছি মোবাইলটা হাতে নিয়ে সাইলেন্ট করা থাকতো, তো দেখি সে ফোন দিছে কিনা, মানে অপেক্ষা ছিলাম আর কি। তো 4-5 দিনে ও আমার ফোন দেয় নাই, মানে আমি মানে খাইতে গেলে খাইতে পারি না যে ওর জন্য মানে সে আমার ফোন দেয় না এর জন্য। তো যখন নেশা থেকে 3 দিন পর আসলাম, আসার পরে আমি দোকানে বসে আমি ওর একটা ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ঢুকছি, ঢুকছি পরে মনে করেন আমার যেমন অনেক কিছু পাই গেছি, এই মুহূর্তে সে মোবাইলটা না কাইটে দিয়ে এই যে বন্ধ করছে আবারও মানে অফ, তখন আর একটু খারাপ লাগে। তখন আমি প্রতি রাত্রে মানে ওর সাথে যে সময় কথা বলতাম ঠিক তত সময় আমি ওর জন্য কান্দতাম আর কি, আর অনেক ইয়ে করতাম, কান্দতাম, অনেক কষ্ট করতাম আর কি। তো পরবর্তীতে এইভাবে এক মাস পর আবার আমার বন্ধুদের সাথে কথাগুলো শেয়ার করছি, মানে কষ্টটা মানে ওদের কাছে বলছি যে এইরকম একদম, হ্যাঁ তো আমার ফোন দেয় না, আমি তো গালি গালাজ করছিলাম এই সেই। তো হঠাৎ ফাঁকি দিয়ে আবার শুনছি কি একজনের কাছে যে ওর স্বামী নাকি সামনের মাসে আসবে। তখন তো মনে করেন আমার মাথাটা আরো নষ্ট, সে কি এই জন্য আমার সাথে এটা করে, আমার কাছে তো বলবো, আমি তো তারা অনেকবার বলছি সত্যিকার অর্থে যদি করে তাহলে করুক, আর না হলে ও চলে যাক, আমি ওর ক্ষতি কোনোদিন করি নাই আর করবো না, তাহলে সে আমার সাথে এরকম কেন করবে।
তো জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য যত রকমের ঘটনা এবং দুর্ঘটনার প্রয়োজন হয় সবকিছুই এখানে আছে, এটা জেনে শুনেও আগুনে ঝাঁপ দেওয়ার মতো কাণ্ড আপনি প্রতিনিয়ত করে যাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে যে সবকিছুরই নাকি একটা শেষ আছে,
হ্যাঁ,
এবং শেষটা কি হয় সেটাই আমরা দেখবো মাত্র 4 মিনিট পরে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো ইট 920 এবিসি রেডিও এফএম 89.2 তে, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং নরসিংদী থেকে আজকে শরীফ তার জীবনের গল্প বলার জন্য এখানে এসেছে। তাকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমার ফেসবুক ফ্যান পেজটিতে, পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj, আরো একবার বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আরজে কিবরিয়া নামে পাবেন। অ্যান্ড লাইক দিয়ে দেবেন প্লিজ, লাইক বাটনে ক্লিক করলে লাইক হয়ে যাবে, লাইক হয়ে গেলে আপনি এই অনুষ্ঠানগুলোর আজীবন মেম্বার হয়ে যাবেন, ওখান থেকে আপনি ডিরেক্টলি আপডেট পাবেন। আর যারা এই পেজটিতে এই মুহূর্তে আছেন বিভিন্ন রকমের কমেন্টস করছেন তাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অপ্রাসঙ্গিক কমেন্টস যেগুলো অনুষ্ঠানের মধ্যে নাই, রেডিও সম্পর্কিত না, হ্যালো ইট 920 সম্পর্কিত না, এবং অন্যান্য বিভিন্ন রকমের কমেন্টস করেন অপ্রাসঙ্গিক এবং নিজের পেজের প্রচারণা চালান, কোথা থেকে কি সব ভিডিও লিঙ্ক দেন, তাদের জন্য বলছি আপনি যদি মনে করেন যে আপনার এই পেজটি থেকে আপনার নিজের ব্যান হওয়ার শখ আছে তাহলে আপনি এটা করুন। এরকম অসংখ্য অসংখ্য মেম্বার আছে যারা এইসব কর্মকাণ্ড বারবার সতর্ক করার পরেও করেন, তাদেরকে আমরা এই পেজটি থেকে ব্যান করে দিই এবং আজীবনের জন্য তারা ব্যান থাকে। এটা আমাদের সবার ভালো থাকার জন্যই আসলে করতে হয়, কারণ জমিতে যেরকম আগাছা হয়ে গেলে ফসল হয় না, তেমনি একটা পেজে যখন একটা নির্দিষ্ট স্ট্যাটাস দেওয়া হয় কিংবা যারা ছবি দেওয়া হয় তখন ওখানে ছবির বাইরে হ্যালো ইট 920 বাইরে অপ্রাসঙ্গিক বিভিন্ন রকমের কমেন্টস আসতে থাকে এবং সেটা আমাদের মূল বিষয় থেকে অনেক দূরে নিয়ে যায়, আমরা মূল বিষয় থেকে দূরে যেতে বাধ্য হই। প্লিজ এরকম কাজ যারা করবেন তাদেরকে আমরা ব্যান করে দিব, এবং আপনি যদি কাজ করেন তাহলে আপনি নিজে জেনে শুনে ব্যান হবেন, এরপর আপনার ইচ্ছা আপনি কি করবেন না করবেন। প্রিয় শ্রোতা, একটি বিষয় অ্যানাউন্স করতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন যে এবারের বইমেলায় বেস্ট সেলার হয়েছে আমাদের হ্যালো ইট 920 জীবনের গল্প বইটি, এবং এই বইটি আপনারা যারা পহেলা বৈশাখে ঢাকা ইউনিভার্সিটিতে আসবেন তাদের জন্য বলছি নীলক্ষেতের নাহার বুক হাউসে আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন, নীলক্ষেত থেকে নাহার বুক হাউসে, আমি আবারও বলছি নীলক্ষেতের নাহার বুক হাউস থেকে আপনারা বইটি নামমাত্র মূল্যে বৈশাখ উপলক্ষে সেখানে ছাড়ও দেওয়া হয়েছে, আপনারা ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়া যারা rockmani.com থেকে সংগ্রহ করতে চান তারা আমাদেরকে ফোন দেবেন 16297 এই নাম্বারে, আমি আরো একবার বলছি 16297 এই নাম্বারে, এটা ওয়ার্কিং ডেজে দিতে হবে, বন্ধের দিনগুলোতে ফোন দিলে আপনি পাবেন না, 16297 ফোন দিয়ে আপনাকে বইয়ের অর্ডার দিতে হবে, আপনার কাছে বই পৌঁছে যাবে। বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ, আমরা মাত্র 4 মিনিট পর আবারও ফিরে আসছি।
ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার, ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
4 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার ওয়েলকাম করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 তে, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, শরীফ রয়েছে আজকে জীবনের গল্প নিয়ে এখানে, আমরা কথা না বাড়িয়ে শরীফের কাছে আবার ফিরছি। শরীফ তারপর,
হ্যাঁ, এক মাস কোনো কথা হয় নাই, আমার কথা না হওয়ার ফাঁকে দিয়ে একটা কথা বলি, যেভাবে আমি আবার মানে যোগাযোগ করছি যার দ্বারা যাদের দ্বারা করছি, একটা বন্ধু আছে ওই বন্ধুকে নিয়ে একদিন আমি যাই ওই এলাকায়, মানে ওদের এলাকায় যাই, যাইয়া ওদের এলাকাটা একটু ঘুরে আবার চলে আসি, মানে শর্টকাট আর কি, চলে আসি, চলে আসার পরে আবার একটা বন্ধু নিয়ে আরেকদিন গেছি, ওরা একটা নতুন একটা বাড়ি করতেছে ওইখানে গেলাম, ওইখানে গিয়া মানে ওই যে প্রথম দিন আমার যে ওদের বাড়িতে নিয়ে গেছে আমার হুপির দেবর ওর সাথে দেখা হয়েছে, ওই সাথে আমি কই যাস আমি এদিকে এমনিতে আইসি ঘুরতে, মানে ও বলতে চাই না যে কেন গেছি, বসে কথা বলতেছি চা খাইতেছি, চা খাওয়ার পরে আমি বলতেছি ওই যে ওর মামা তো দুবাইতে ছিল, তো ছুটিতে অনেকদিন আগে আইসে, তো ওর মামা নাকি শুনছে যে ওর ভাগ্নির সাথে আমার এরকম ওরকম হয়েছে, এই জন্য মানে আমার সাথে কথা বলতে চায় না বা রাগে না, মানে আমার সাথে এরকম হয়েছে এই জন্য কথা বলতে চায় না। তখন আমি বললাম তো আমার নাম্বার আছে, না আমার কাছে নাই, আমি জোগাড় করে দিতে পারবা, করে দিতাম। পরে এমনিতেই ওই যে জেনি আছে না, জেনির একটা খালাতো ব্যাস, তা আমি চিনি না, ওই যে কালীগঞ্জে কাজ করছিলাম সে, আমি মানে আশা বলো যে শরীফ না, আমি হ্যাঁ শরীফ, আমি বিল্লালাম কো, আচ্ছা যাক, তো সে আমার চিনছে, যাই হোক। পরবর্তীতে আমার আমার নাম্বারটা মানে ওর নাম্বারটা আমি নিয়েছি, সন্ধ্যা সময় ফোন দিয়েছি, আমি কই তো আমানের নাম্বারটা দিবা, আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি দিতেছি। এমনিতেই মনে করেন যে আমানের নাম্বারটা আমারে দিছে, দেওয়ার পরে আমি ফোন দিছি, হ্যালো মামা, ফোন দিছি, ফোনও দিছি না, মানে আমার কথা গিয়ে বলছে যে শরীফ এসেছিল, আপনার তোমার নাম্বারটা চাইছে। তো আমার ফোন দিছে, ফোন দেওয়ার পর বলতেছে যে কি খবর, কেমন আছেন? হ্যাঁ ভালো আছে, আপনি কেমন আছেন? দেশে একবার খোঁজ নিলেন, এই ধরনের কথা কথা বলতেছি। তো বলার পরে মানে ওর সাথে কথাটা মানে বলি নাই, শেয়ার করি নাই, যে পরে আপনার নাম্বারটা নিলাম, নাম্বারটা নিয়ে মামার কাছে ফোন দিলাম, তারপরে মানে জেনের বিষয়ে কিছু বলি নাই। পরবর্তীতে বলছি যে মামা জেনির সাথে আমার একটা সম্পর্ক জানেন কিনা, সে বলতেছে না জানি না, এরকম অ্যাভয়েড করতেছে আর কি। পরে কি করব, যখনই শুনেছি যে ওর স্বামী আসবে, তখন তো মাথা মোতা আমার মানে একদম গরম, এক মাস কথাও বলে নাই, আসলে ঘটনাটা কি। পরে 7 বছর পরে আমি ওদের বাড়িতে গেলাম, যাওয়ার পরে শুধু হেই বাড়িতে ছিল, বাড়িতে থাকাবো, আম্মু ঘুমাইছে, সে বারিন্দা আমাদের ছিল, আমি গেলাম। যাওয়ার পরে ওই যে রাতে কথা বলছি, আমি বলছি যে তোমার লাগে মরে যাবো এরকম এরকম, তো সে বলতেছে আমি মরতাম না, আমি বলছি তুমি মরতাম না, শুধু শুধু কথা করো না, আমার লাগে তুমি মরতাম না, এই কথা বলছি না, তো সে বলতেছে মরতাম না, আমি কই না মরতাম না। এই আবার এই হে স্মরণ আছে আমি যে বলছি রাত্রে, তো পরদিন আমার মার কাছে যখন গেলাম, মা আমার দেখে বলতেছে ইয়া এই তুই এই কে লেগেছ, হ্যাঁ আমি কই কে লেগেছি আপনি জানেন না কে লেগেছি, এই হেরে কইছে কয়ে যে এই তোর বাপের ফোন দে, হ্যাঁ কই রাখেন এর বাপারে ফোন দেন না, মেয়ের মা তো আপনি, আসলে সন্তান যা মানে ছেলেরটা একটু বাপে বেশি দেয় আর মেয়ের একটু মায়ে বেশি দেয়, যেহেতু মা সবসময় বাড়িতে থাকে আর মেয়ে সবসময় বাড়িতে থাকে, আমি মনে করি যে মেয়েদের সুখটা বাবা মায় দেখায় সবচেয়ে বেশি দেয় মায়, কারণ মার সাথে সবকিছু কিন্তু মেয়েরা শেয়ার করতে পারে। পরে এবার বলতেছে হকাতে আমি আমি যে ওই মার কাছে কইছি যে আমার কাছে রেকর্ড আছে প্রমাণ আছে, আমি দেয় পরে গেছি হকাতে কত প্রমাণ দিয়ে রেকর্ড দিয়ে, আমার চান্স হচ্ছে কি যে এর মা মোবাইলটা আমার হাতে নিতে রে, তো আর দিতাম না মানে এর বাপের ফোন দিত না, আমার হাতে না নিয়ে আমি মানে ফাইল মোড করেছি যাতে এর বাপের ফোন না দিতে পারে আর কি, তো হয়তো দিতেই না, যে নিতে আমার কাছে বলছি দিত না। তো পরে এভাবে বলতেছি, বলার পরে এর মা মানে রাজি হইতেছে না, কইতেছে এটা সম্ভব না, এইটা হিটা মানে অনেক ধরনের কথা হচ্ছে, হ্যাঁ ইউকদের বিদেশ থেকে আইলে পরে সে কইতেছে আমি যাইতাম না, এনো আমি এনো সুখ না, আমার শান্তিলা ভাল লাগে না, আমি এন যাইতাম না, তোমরা আমার হয়তো দূরে দিছো কেলে গা, আমি যাইতাম না, আমি হেল্লা পেতাম, এভাবে কইতেছে মায়ের রাজি হয় না, মানে বুং বাং কইতেছে আর কি। পরে এই জন্য শুই না, সে মানে আমরা যে তিনজন একসাথে বসে রয়েছি, এর থেকে ওইটা মানে বারান্দা একটা রুম আছে ওই রুমে গেছে, রুমে যায় মনে করেন দরজা দা ঠাস করে লাগাইছে, লাগানোর পর আমি ওর পিছনে যাই নাই, কারণ ওর আম্মা খারাপ ভাবতে পারে, যেহেতু কথা বলতেছি ওর যাইতে যাইতেছে ওর পিছনে যাইলে একটা খারাপ মাইন্ড না, আমি আর যাই নাই, তো দরজাটা ঠাস করে দিয়ে মানে কান্না করতেছে। তো প্রথমত আমি মনে করছি যে এমনিতে কান্না করতেছে, হয়তো বা রাজি হয় না এই জন্য কান্না করতেছে, পরবর্তীতে মানে কান্নার ধরনটা জানি কিরকম মানে একটা অন্যরকম লাগতেছে আমার কাছে, তা আমার ভিতরে ভয় ঢুকছে, কিছু খাইলো নাকি কিছু করলো, তো একটা ছোট বোন আছে পাপড়ি, দেখো তো তোমার জেনে আপা কি করে বলো আসতে, তো ওর বোনটা গেল, গিয়ে বললো আপা তোমার ডাকে, পরে হে আয়সা মানে ছোটটা যখন দরজাটা খুঁজছে তখন মানে কান্নার আওয়াজটা মানে অন্যরকম আইছে, তখন আমি আর মনে করেন বসে থাকতে পারছি না, আমি গেছি, যাওয়ার পরে দেখি মানে হারপিক আছে না, হারপিক খাইছে আর কি, মেয়ে মানুষ ঘরের ভিতরে হয়তো বা বিষ ছিল না বা অন্য কিছু থাকার কথাও না, হারপিকটা যেহেতু টয়লেট আছে থাকে, পরে ওইটা খাই, ওইটা খাইয়া মানে কান্না করতেছে, পরে আমি দৌড়ে গেলাম মানে ভিতরে জলটাছে মানে পেটের দৌড়ে মানে কান্না করতেছে, তা আমি ওখানে দাঁড়ায় মানে আমার নিজের চেঞ্জে মানে হারাই লেগেছে যে এটাই কি করলো, এখন যদি মানে এক কথা আছে এখন
যদি এটা খায় যারা এটা খেয়ে মানুষ মরে না, বাট ইটস ডেঞ্জারাস
ক্ষতি হয়ে গেল সেটা আমার জন্য খাইছে, আমার কাছে একটু কষ্ট, তখন আমি ওর শরীরও ধরতে পারি না, কারণ ওর আশেপাশে কয়েকটা মহিলা এসে যেহেতু এরা জানে ওর বিয়ে গেছে, ওর স্বামী অন্য কি, আমি হঠাৎ করে আসি, আমি যদি অশরীরে ধরি একটা অন্যরকম একটা কিছু আছে, তো আমি আর ধরি না, মানে আমি মাথা টান আসলে কি করবো, আমি এখন এই মুহূর্তে কি করবো?
স্বামীও ছিল ওখানে
না, ওর স্বামী তো বাহিরে
দেশের বাইরে, আচ্ছা,
তো আমি কি করবো এই মুহূর্তে, মানে আমি ভেবে পাচ্ছি না। পরে লাস্ট পর্যায়ে বলতেছে যে ওরে ওর মা ওরে দুইটা কিল দিছে, যেটা কাজ করে বকতেছে, কিল দিচ্ছে, তিনটা কিল দিছে, তিনটা কিল দেওয়ার মতো ওর মার হাতে আমি দেখছিলাম মারেন কিল লেগে, মারবেন না, মানে এমনিতেও ইটা খাইছে আর কানতাছে, আপনি মারেন মারেন কে কয়ে মনে করেন, বলতেছে যে হাসপাতাল নিতেও। এই মুহূর্তে তো ওইটা অন্য এলাকা,
ওই সময়টা তো ওর বাবা কই ছিল?
ওর বাবা সাইডে ছিল, ওর বাবা বাড়িয়ে করে ওই বিল্ডিং এর কন্ট্রাক্টর।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। তারপর
তারপর এই মুহূর্তে বলতেছে হাসপাতাল নিতে হবে, তো ওইটা তো আমার এলাকা না, বলে আমি গাড়ি ফোন দিলাম আসলো, হঠাৎ এই মুহূর্তে কোনো কিছু করা হয় না, তো আমি বলতেছি রিস্কে নিয়ে আয়, দূরে গেলাম, দূরে যাওয়ার পরে রিস্কা পাই না, মানে একটা রাস্তা একটা রাস্তা একটু পরে, তো ওই রাস্তা যেতে গেলে সময় বেশি, ওই মুহূর্তে রিস্কাও পাই না, তো একটা মানে পাড়া রিস্কা, এখন তো অটো রিস্কা না, পাড়া রিস্কা, ওইটাই পাইছিলাম, ওইটাই নিয়ে আসি, নিয়ে এসে বলছি রিস্কা আসছে, আসার পরে মানে ওই যে ওরা হাসপাতাল নিব যে রুমেতে বাক করছে, মানে আমি তো ধরতে পারি না, তো সে মানে মানে আমার এমন ভাবে ধরছে, আমার মনে হয়েছে যে মানুষের শেষ একটা চাই দেয় না, মানে মানে ওই যে আর দুইটা মহিলা ধরছে ওরা ধরে নাই, মানে আমার ওই ধরছে আর কি ডেনার মধ্যে আর কি, তখন মানে আমার আরো খারাপ লাগতেছে, মানে আমি তো বুঝতে পারছি যে সে আমার কতটুকু শক্তি দিয়ে ধরছে আর কতটুকু মানে চিপ দিয়ে ধরছে, তখন রিস্কে আমাদের উঠাইলাম, ওর একটা আপা লাগে, উনি হাসপাতাল নিয়ে গেলো, আমার বলছে কোন হাসপাতাল নিয়ে যেতাম, বলছি সদরে নিয়ে যান, তাড়াতাড়ি নিতে হবে, পরে ওই নিয়ে গেলো, তো ওর মা আমার সাথে হাসপাতালে আসলো, রিস্কে আমাদের উঠলো, ওইটা বলতো দেখো নাম্বারটা করে দেয় বাফারে ফোন দেবো, কান্নাকাটি করতে হাসপাতাল কাছে এলাম, হাসপাতাল কাছে বাপ মাই করতেছে কত এখানে গেলে বাফে চিনতো না, আমাকে আমার তো কোনোদিন দেখছে না, কত জিঙ্গাইতো না, আমি বলি তো জিঙ্গাই বই কফারে কাজে মাঝে লাগবো ঝগড়াবো, আমি তো ঠিক আছে আমি একটু আড়ালোই থাই আমরা যান তাড়াতাড়ি, ঠিক আছে কারণ আমি সাইডে আসি, এই ধরনের বলছি, আমি সাইডে দাঁড়ায় রয়েছি, মানে আমার তখন মানে এমন শিক্ষা হইতেছে, তখন শীত ছিল আর কি, শীতের মধ্যে আমার চাদর ছিল, চাদর দানা মুখ ঘুরে আমি মানে কাঁদতেছি আর কি, তো আবার শুনতেছি ঢাকা নিতে, তখন আমি মানে আরো কাঁদতেছি যে ঢাকা নিতে গো, বিষ খেলে মানুষ এসব হাসপাতালে আসা ইয়া হয়, তো হার্টপিক খাইছে কি রকম জিনিস, এটা যে ঢাকা নিতে গো, ঢাকা নিতে তো মরে যাই গো, এর লাগে মানে আমি কাঁদতেছি, আমি সামনে যাইতে পারি না, ওর বাবা তখন একটু ভয় ছিল যে ওই তো মরাই মানে মরাই, ওই আমার জন্য কি করতে পারবো, আমার অনেক কিছু করতে পারে ওরা করলে, এই ধরে আমি যাই না, দুতলা দাঁড়ায় মানে দেখতেছি আমি উপরে থাকি ওর যে ইমার্জেন্সিতে নিছে, তো আমি কাঁদতাছি কাঁদতাছি, হঠাৎ করে আমি ফোন দিছি ওর মারে, ফোন দেওয়ার পরে দুইবার ধরছে কথাবার্তা বলা নেই, পরে আমারও উল্টা ফোন দিছে, আমি আমার উল্টা ফোন দিলি কেন, তো আমি ওয়না শেষ ফোনটা ধরা, ওয়না ওর মার কাছে ফোনটা নিয়ে আমার বলতেছে মানে কান্না করে বলতে আপনি কোথায়, আমি কইতেছি কি আমি শোনা আমি তো এ নেই, হয়তো আমার দিকে দেখতে নেছেন না, তখন আমার ওই ধরনের চিন্তা ছিল যে হের বাপে কি করবো আর পুলিশ কি করবো আর কে কি করবো, এইটা আমার মাথা থেকে তখন গেছে, যখন সে আমার বলছে যে আপনি কই আমার দেখতে নেছেন না, তখন আমি দুটা লাগে না না আবার ওর মানে জোর বিভাগে ঢুকে আর সামনে গেছি, সামনে গেছি পরে আমার দেখা আমার চুইছে পরে বেডি ভর্তি করাবো, তা ওর বাবা আইসে, বাবা আইসে আমি ওই ওই দিকে ফিরছি আর কি, যাতে না দেখে পরে বেডে ওর উড়াইছে, উড়ে দাঁড় করে দুই লাখ শর্মা ঘরে বলতেছে স্যালাইন যা যে ওইটা আমার ধরতে, তো আমি বলছি ওর মা যেহেতু বলছে ধরতে তোর বাবা দিয়ে সমস্যা আমি ধরি, ধরে আমি নিয়ে মানে দোতলায় নিয়ে গেছি বেড়ির মধ্যে ভর্তি করেছে, ভর্তি করে নেওয়ার পরে বলতেছে যে হেই কইতেছে কয়েকটা পানির বোতল লই আন, তো আমি নিচে থেকে গিয়া তো পানির বোতল আনলাম, পানির বোতল আনার পরে ওর বাড়িতে ফোন দিছে ওর আম্মা, বলতেছে যে ওই কি কাপড় চাপড় আনতো, ওর তো কাপড় ভিজে গেছে না, কাপড় চাপড় আনতো হাসপাতালে যেহেতু ভর্তি হয়েছে অনেক কিছু, বলছে একটা গ্লাস আনতে পারে, হে মাই কইতেছে কি কয়ে গ্লাস আনতে হইবো না, গ্লাস আনতে বাইরে থেকে কিনে নিয়ে পড়ে, হ্যাঁ 20-30 টাকা দেয় একটা প্লাস্টিকের, পরে আমি মানে আমার যখন বলছি 20-30 টাকা প্লাস্টিক গ্লাস নিয়ে যেতাম, তখন মনে করেন আমার তো তখন কান্না করতেছি বা ভিতরে ফাইতে যেতে থাকে এরকম একটা কষ্ট, কই এই পানি খাবো 20-30 টাকা গ্লাস আনতাম আমি মানে হেঁটে দিতাম, মনে করেন আমি প্রায় আধা কিলোমিটার দৌড়ায় গিয়া সিরাম একের দোকান থেকে আমি একটা গ্লাস কিনছি 120 টাকা, ওইখান থেকে ওর রিক্সাতে আসলাম, আইসে দেখি মানে ওর বাবা ওর রুমে হাসপাতাল, তো আমি ওয়েটিং রুমে বসে রয়েছি, বসে বসে দেখতেছি, অনেকক্ষণ পরে বাড়েছি আমি গ্লাসটা দিছি, দেওয়ার পরে ওর পাশে কখন বসে রয়েছি ওর আম্মা, আর ওর আম্মার সাথে একটা মহিলা আসছে কথাবার্তা বলতেছে, বলতেছে যে কাল লেগে খাইছে এরকম, মা বলতেছে হেল লেগে খাইছে এরকম, আমি বসে রয়েছি, তো মহিলাটা যাইবো এর এলাকারই মহিলাটা যাইবো পরে আমার ডাক দিছে, মানে আমার ডাক দিছে এই কারণে নিচে নিয়ে আমার বোঝাইবো যে আমি যাইতে আমরা হেরে সাইড এরকম বোঝাইবো, আমি তো বুঝতে পারছি মাইক ডা তুই যা, আমি সবকিছু বাদে আমি হেরি চাই, আমি এত কিছু দরকার নাই আমার, সোজা কথা যেটা। পরে কয় না পরে হে মায়ের নিচে নামছে, আমার পরে কইতেছে আমি তোর কইছিলাম হেরে বিয়ে দিবো, আমাকে আমনি হেরে বিয়ে দেবেন কইছেন না, কিন্তু হেই তো আইতে চাই মানে। পরে এমনিতেই হের বড় বোন আর হের বড় বোনের স্বামী আইছে, স্বামী আসার পরে মনে করেন আমারে বলতেছে, হের মায়ের কইতেছে কত না হের শাশুড়ি চিনাম করছি না, কত মুখ গুজা রাখ যাতে না চিনাম, ঠিক আছে মুখ ঘুরছি হের বই তো আমার চিনেই। আসার পরে আমি আবার উপরে গেলাম, গেছে উপরে, আমি উপরে গেলাম, উপরে গিয়ে দেখি হের বোনে উপরে গেছে, তো উপরে গিয়ে আবার হের জেনে যে ছোট বোনটা ওরও বিয়ে হয়েছে আর কি, বেশি দিন হয় না, তো ও আসছে, আমি নিচে আবার নাই না, আবার নিচে আসতে চাইছিলাম, তো হয়তো ওই ছোট বোনটা যেটা ওই তো আবার আমার চিনে আমি বোকার ভিতর চিনতে পারিনি, তো আমি যখন নামতেছি নামার পর কইতেছে কই, তা আমি হঠাৎ করে বললাম মাই আমার জিঙ্গা কই কি জিঙ্গা কই কে, পরে ওই যে একটা মহিলা ওর যে হাসপাতালে নিয়েছে ওর বাড়িতে গিয়ে আবার ওদের সাথে আইসে, আসার পর বলতেছে ওইটা সুমায়া, মানে ওর বোনের নাম সুমায়া, আমি কো আছে আমাকে দুটা লাগে। পরে গেছে আমি পিছনে পিছনে গেলাম, যাওয়ার পরে ওই যে ওর বড় বোন মনি ওই আমার ডাক দিছে, আমি গেছি, তখন মনে আমার শরীরের অবস্থা কন্ডিশন খুবই খারাপ দুর্বল আর কি, অনেকদিন ধরে তো আবার ওই খাওয়া দাওয়া করছি না, আমার টেনশন মানে অনেকটাই দুর্বল আর কি। এই বড় বোন আমার ডাক দিয়ে নিয়ে বলতেছে যে তুই কি চাস, তা আমি হঠাৎ অবাক হয়ে গেছি, কি চাই মানে এইরকম কথা, আমাকে কি চাইতে আমি কিছু চাই না, কোথায় এইটা কি করতেছস, কয়টা কথা আমি কি করলাম, তুই যা আমি ঠিক আছে আমি যাবো, যদি আমার জেনি কয় আমি এই মুহূর্তে যাবো, যদি জেনি কয় থাকতাম আমি থাকবো সারা রাত থাকবো সমস্যা নেই, যতদিন হে অসুস্থ থাকে আমি ততদিন আমি থাকবো। হে আমার মানে নানান ধরনের কথা কথা বলতেছে আর কি, এক পর্যায়ে আমার একটা ধাক্কাও মারছে আর কি, তো ধাক্কা মারার পরে মানে আমি একটু শরীরটা তো এমনি তো দুর্বল, তা আমি একটু মানে হেলে গেছি আর কি, পিছনে ওয়াল ছিল আর একটু এদিকে গেছি, যাওয়ার পরে হে বোনি আমার কইতেছে আমার বিচার করবো, এই জন্য ফোন দিতেছে ওই জন্য ফোন দিতেছে, তা আমি আবার জেনে গেছে ফোন দিচ্ছি, আমাকে দেখো তোমার বোনের তো এরকম এরকম বলে আমি কি করতাম, বল কি কয় আমাকে এই সে বলে আচ্ছা আমি জিঙ্গাইতেছি, তা আমি যখন হের বই নিয়ে মনে করেন এইটা সেটার ফোন দিতেছে, তা আমি তো তখন একা একা না, আর তখন আমি শরীরের দিক দিয়েও দুর্বল, তা আমি নিচে চলে আসি, নিচে চলে আসার পরে সে আবার ফোন দিছে, আমি জেনে ফোন দিলাম আমি তো নিচে আসি, তো তোমার বোন এরকম বলছে আমি হেরে জিঙ্গাইছি, এটা বলছি, তো তখন আমি অনেকটাই দুর্বল, তো আমার বোনের বাড়ি আছে পাশে, আমি বোনের বাড়িতে আসি, আমার কাছে তেমন টাকাও ছিল না বেশি, আমার বোনের বাড়ি থেকে টাকা আনতাম গেছিলাম আর কি, যাওয়ার পরে আমার সাথে একটা ফোন দিয়েছে আমাকে, তো নরসিংদী আসো এরকম এরকম, হ্যাঁ আইসে হ্যাঁ আমার বোঝা যাচ্ছে যে আমাকে এই ব্যাপার এই সিচুয়েশন, পরে তো অন্য যাইবার দরকার নাই সমস্যা হইতে রে বাপে যে মামলা টামা করে, পরে আমি হেরে ফোন দিছি হের মার কাছে, মার নাম্বারে ফোন দিছি, আমাকে তো এরকম এরকম আমও হে করছে যাইতাম, আমি ঠিক আছে যেটা পরে আমাকে তো তোমার বাপে যে মামলা করে পুলিশ আনে এরকম, পরে কইতেছে যে আমি না করলে দিচ্ছি আমার কাছে জিঙ্গে তো না, আমি কইতাম না আমার শরীর রক্ত আছে আমি দিতাম না নিজের কেউ কিছু করতো কইতেছে আর কি, বলতে ঠিক আছে মাইতেছি, পরে গেলাম যাবার একটু দেখা করে ভাবছে, তো আমি বাড়িতে আইসি, বাড়িতে আসার একটা কারণ ছিল, একটা কাজ ছিল বাড়িতে না এসাও পারা যায় না, আইসি আসার পরে আমি সকালে কাজ আসে সকালবেলা আবার গেছি, এই যেমন বাড়ি থেকে গেছি এই চার দিন সে হাসপাতালে ছিল, প্রথম দিন তো আমি বাড়িতে আইসি, এই তিন দিনের মধ্যে মনে করেন আমি তো কি বলবো মানে পানি মনে হয় খাইছি, অন্য কোনো কিছু খাইছি না, মানে সে যতক্ষণ হাসপাতালে ছিল, তারপরে ওই হাসপাতাল থেকে চলে আসছে, ওর জন্য অনেক কষ্ট করছে আর কি, তো চলে আসছে হাসপাতালও, কিন্তু আমি তারা বুঝাইছি আমি জানি তুমি এটা করো না, তোমার বাবা মা যেহেতু চাই ওখানে থাকো তুমি ওখানে যাও, আমি তোমার ক্ষতি করবো, সে বলতেছে যে আবার মরে যাবো, কারণ আবার মরে যাবো,
মানে সে চাচ্ছে যেভাবেই হোক আপনাকে বিয়ে করবে,
আমাকে বিয়ে করবে, তো আমি বলছি তো ঠিক আছে তাকে, এইভাবে যখন বলে বাসা এসে বাসা আসার পরে আমি বললাম যে আবারও বলতেছি যে তুমি যদি চাও তো যাও গা, আমি তোমার ক্ষতি করতাম না করছি না করবো না, ঠিক আছে আমার কষ্ট আমি করি, আমি এখন ফার্স্ট রুম ডাইরেক্ট করতেছে বাসায়, তো যে মেয়ে একবার এটা খাইতে পারছে এই মেয়ে ফার্স্ট নিতেও পারে, আমি এটা ভাবতে পারি স্বাভাবিক যেহেতু এত কিছু হয়েছে, তো হঠাৎ যাই হোক এতদিন ছিল বাড়িতে, বাড়িতে এক সপ্তাহ মতো ছিল, তো আমার ফোন দিছে হঠাৎ করে, কথা তো বলতেছি পেট ব্যথা পেটের সমস্যা, ডাক্তার আবার বলছে যে যদি বিষ খেতে তাহলে ভালো ছিল, কিন্তু এটাতে অনেক ক্ষতি, হ্যাঁ আমার হঠাৎ করে একদিন কইতেছেন কয় বিয়া করবো, বিয়া করবো মানে কহ তোমাকে খাওয়া যাওয়া কি আমার কাছে টাকা নাই, এখন ওই হে হাসপাতালে দৌড়াদৌড়ি করে আমার কাছে যা কিছু ছিল মানে আমার শেষ আর কি, কারণ তো আমার কাছে টাকা নেই, টাকা না আমি বুঝি না আমার করতে হইব, আমাকে কে রেখো হ্যাঁ আয় ফুরবো কি কো কহ, এবং মানে বৃহস্পতিবার দিন আমার এটা বলতেছে, তো শুক্রবার বন্ধ শনিবার কোর্ট কাছারি বন্ধ, তো রবিবার আগে তো আর সম্ভব না, আমি বলছি যে তুই করো, তুই রবিবার আগে কিছুতেই সম্ভব না, কারণ কাজী দিলে কাজী দিয়া করালে বিশ্বাস করতা না, তো কোর্ট ম্যারেজ করবা এটা ভালো। তো এইভাবে সে বলছে, আমার কাছে একটা আংটি ছিল, ওই যে ওই মহিলাটা আমার মানে আইনে আমি তার কাছ থেকে পড়তাম আর কি, ওই আংটিটা আমি রাখিয়ে দিয়েছিলাম, তাই দিয়ে দিবো। তো আমি জেনির কাছে বলছি যে তো আমি চাই, আর যিনি আমার এমন ভাবে চায় তো আংটি দেখি কম, আংটি বাইসা থাকবে কত কিছু দিতে পারবো, সমস্যা নেই। আমি কইছি জেনি, যদি সত্যিকার অর্থই করো আমার কাছে বলো, আমি আংটিটা বেঁচে দিই। কত সত্যি না মিশা এত কিছু করতেছি, আপনার লাগে মরতাম বলেছি, আপনি এটা করতেন না, ঠিক আছে আমি আংটিটা 6,000 টাকা বিক্রি করছি, আমি তো 6,000 টাকা তো হইবো না, যেহেতু তুমি হ্যারে ডিভোর্স দিবা আমার কাছে, বিয়ে বলবে অনেক টাকা লাগবে, তো তুমি কিছু টাকা দাও আমার কাছে না, তুমি আওয়াজ করে দাও, আমি তোমার 10 দিন পরে দিয়ে দিন। হ্যাঁ আমি রবিবার দিন গেছি, যাওয়ার পরে ওর বাড়িতে গেছি, যাওয়ার পরে সে আমার 2,000 টাকা দিছে, টাকা দিছে আর ওর যে জন্ম নিবন্ধন আর ছবি আমার কাছে দিছে। তা আমি আগে রেডি করব, ওইখানে আইসা যে রেডি করব সবকিছু, ও কি করে ওরে ফোন দিবো, ওর বাসা থেকে আইসা কমপ্লিট করে চলে যাবো, ঠিক আছে। আমার সবসময় আমার বলতে যে আমি যদি আপনার কাছে বিয়ে বসি তাহলে আমার কোনোদিন কষ্ট দিয়ে না, ঠিক আছে সত্যিকার আমি তোমার কষ্ট দিতাম না। আর সে বলতেছে আমার একটা অন্য দিলে 3টা, মানে আমার নিয়ে 3টা, এরকম কথাবার্তা যাতে না কয়, আমি যাতে মনে না করি যে কোনোদিন ভুল করছে, আমি ঠিক আছে তোমার কথা মতে চলবো। তো বিয়া যখন নি কাগজ তো সবকিছু রেডি করছি, তখন আরে ফোন দিস, ফোন দেওয়ার পরে আবার কান্না করতেছে অনেক, তো কান্না করতেছে তুমি কি এখনো কি মানে মনে মাঝে সংকোচ আছে যে আমার সাথে বিয়ে বসবা না? সে বলতেছে না আমি যদি সংকোচ থাকে তুমি এখনো বলি, তুমি আইসো না সমস্যা নেই, আমি কাগজ ছিঁড়ে ফেলাই দিব, টাকা গেলে গেছে কোন ব্যাপার না, কয় না আমি আসবো, তো ওর ইচ্ছা আছে আসবো। পরে আমি বলছি তো কোর্টে আসার দরকার নেই, মেয়ে মানুষ মানুষ দেখলো খারাপ করবো, আমি কাগজ উকিল সাহেব থেকে নিয়ে আসে তোমার সাইনটা দিয়া, আমি সাইন দিয়া ওর দেখে দিয়ে দিবো, আচ্ছা ঠিক আছে। কুটুম বাড়িতে আসছি, তখন ওর মারে নিয়ে এসে, ওর আম্মারা নিয়ে এসে, আমার নিয়ে আসার পরে ওর আম্মা প্রথম এসে কি হয়েছে, আমি বললাম কিছু না, কি তো মানে বসছে, বসাইছি বসছে, পরে কইতেছে কয় মাই কইতেছে কয় তোর বাড়ির নাম্বার দে, নাম্বার দিয়ে কি করবেন, আমি তোর বাড়ি বলবো, আমি না এখন বললে তো ওরা মানতো না, কারণ সন্তানরা যদি আগে ভুল করার আগে বলে তাহলে গার্জিয়ানরা সন্তানের ভুল করাতে বিরত রাখে যেভাবেই হোক, আর যদি ভুল করে তাহলে ওইটা পরে শুধরায় যেভাবে হোক, শুধরা ভালো হোক খারাপ হোক, পরে আর কিছু কয় না। পরে হেরে কইছে কয় তুই আরো চিন্তা করলো, হেরে কইতেছে হ্যাঁ দেখো পড়ো, পরে হেরে পড়ছে, পড়া পরে আমি কই যদি তুমি এখনো মনে করো যে সাইন দিবা না এটা করবা না তাহলে আমি ছিড়ালাই, সমস্যা নেই, না আমি সাইন দিবো, আমার হাতে খাওয়া দাওয়া দোষে কোনো আমি সাইন দিন। তো হের মা এটা বললা কত তোরা পরে আয় তুই পরে আয় আমি যাই, মা গেছে গে, তো হে আমার সাথে 1 ঘন্টার মতো ছিল,
মানে কি আপনারা সাইন করলেন?
হ্যাঁ ওরা সাইন দিয়েছে,
সাইন করলেন মানে আপনারা বিয়ে করলেন, কোর্ট ম্যারেজ করলেন,
কোর্ট ম্যারেজ।
ওর মা জানতো এটা?
হ্যাঁ ওর মা জানতো,
ওর মা সম্মতি দিল?
হ্যাঁ সম্মতি দিছে, কারণ
ওর ফ্যামিলি তো বাবা জানতো
না, ওর বাবা তো জানতো না,
বাবার অ্যাবসেন্স এটা হয়।
হ্যাঁ
মনি জানতো,
কেউ জানতো না, ওর মা
শুধু মা জানতো এবং ও জানতো। কোথাকার গল্প কোথায় গিয়ে দাঁড়িয়ে গেছে। আমরা এখানে ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, একেবারে শেষ ভাগে ফিরবো মাত্র 5 মিনিট পরে। প্রিয় শ্রোতা একটি বিষয় অ্যানাউন্স করতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন যে এবারের বইমেলায় বেস্ট সেলার হয়েছে আমাদের হ্যালো 920 জীবনের গল্প বইটি, এবং এই বইটি আপনারা যারা পহেলা বৈশাখে ঢাকা ইউনিভার্সিটিতে আসবেন তাদের জন্য বলছি, নীলক্ষেতের নাহার বুক হাউসে আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন, নীলক্ষেত থেকে নাহার বুক হাউসে। আমি আবারও বলছি, নীলক্ষেতের নাহার বুক হাউস থেকে আপনারা বইটি নামমাত্র মূল্যে বৈশাখ উপলক্ষে সেখানে ছাড়ও দেওয়া হয়েছে, আপনারা ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়া যারা rockumari.com থেকে সংগ্রহ করতে চান তারা আমাদেরকে ফোন দেবেন 16297 এই নাম্বারে, আমি আরো একবার বলছি 16297 এই নম্বরে, এটা ওয়ার্কিং ডেজে দিতে হবে, বন্ধের দিনগুলোতে ফোন দিলে আপনি পাবেন না, 16297 এ ফোন দিয়ে আপনাকে বইয়ের অর্ডার দিতে হবে, আপনার কাছে বই পৌঁছে যাবে। বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 920 ABC রেডিও FM 89.2 তে। শরীফকে দেখতে চাইলে চলে আসুন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj KEBRIA.RJ পেসি আছে RJ কিব্রিয়া।
Close up presents Hello 8920 Close up The closer The better
প্রিয় শ্রোতা আমরা একেবারে শেষ ভাগে চলে এসেছি, শরীফ আছে আজকে জীবনের গল্প নিয়ে এখানে, তার কাছে আমরা আবারও ফিরতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। প্রিয় শ্রোতা একটি বিষয় অ্যানাউন্স করতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন যে এবারের বইমেলায় বেস্ট সেলার হয়েছে আমাদের হ্যালো 8920 জীবনের গল্প বইটি, এবং এই বইটি আপনারা যারা পহেলা বৈশাখে ঢাকা ইউনিভার্সিটিতে আসবেন, তাদের জন্য বলছি নীলক্ষেতের নাহার বুক হাউসে আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন, নীলক্ষেত থেকে নাহার বুক হাউসে। আমি আবারও বলছি নীলক্ষেতের নাহার বুক হাউস থেকে আপনারা বইটি নামমাত্র মূল্যে বৈশাখ উপলক্ষে সেখানে ছাড়ও দেওয়া হয়েছে, আপনারা ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়া যারা রকমারি ডট কম থেকে সংগ্রহ করতে চান তারা আমাদেরকে ফোন দেবেন 16297 এই নাম্বারে। আমি আরো একবার বলছি 16297 এই নাম্বারে। এটা ওয়ার্কিং ডেজে দিতে হবে, বন্ধের দিনগুলোতে ফোন দিলে আপনি পাবেন না। 16297 এ ফোন দিয়ে আপনাকে বইয়ের অর্ডার দিতে হবে, আপনার কাছে বই পৌঁছে যাবে। বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ। শরীফ বলেন, তারপর কি হলো, বিয়ে করলেন?
তারপর বিয়ে করলাম, তারপর বাসায় চলে গেল সে, তা আমিও বাসায় চলে আসলাম। আমি আনি নাই, কারণ
সে বিয়ের আগে সে তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছিল।
হ্যাঁ, ডিভোর্স দিয়েছে।
আচ্ছা,
ডিভোর্স দেওয়ার পরে বিয়ে হয়েছে আর কি। তো বাসায় চলে গেল, আমি অনেক নেই নেই, কারণ সে আমার এভাবে মানে আসতে চায় না, বা আসে আসতে চায় না সেরকম কোনো কিছু না। ও আমার বলছে যে ও যাতে কোনোদিন কষ্ট না করে আমি সেইভাবে যেতে পারিনি। ঠিক আছে, তাইলে আমার বাড়িতে আমি আস্তে আস্তে বইলা সবকিছু ম্যানেজ করে তোমার ওইখান থেকে তোমার বাড়িতে তুমি ম্যানেজ করো, আমার বাড়িতে আমি ম্যানেজ করি, তারপর তোমার ওইভাবে আনবো। সে বলছে ঠিক আছে। এভাবে তার স্বামী আসলো, আসার পরে আমি তারা বলছি তো তোমার স্বামী যে আসবে তুমি তো তার তালাক দিছো, তো তুমি কোথায় থাকবা? তো সে বলতেছে আমি আসলে আমি খাবার বাড়িতে চলে যাবো না আমি বাড়িতে চলে যাবো। ঠিক আছে, চলে যাবো। তা আসলো, সে কোথায় যায়নি? তো সে বলতেছে আমি ওর সাথে মানে থাকি নাই, মানে ওর সাথে একসাথে বয় নাই শুনে ওই ধরনের বলতেছে। ওর আম্মার কাছে বলছি না থাকে নাই, সে ওরে বোঝাই টোজা খেতে দিব। তো একদিন ওর মামা
স্বামীকে তো ডিভোর্স দিয়ে দিয়েছে, তারপর ওর স্বামী আবার কেন আসছে?
ওর স্বামী তখন জানে না,
তখনও জানে না।
হ্যাঁ, ওর স্বামী কারণ সময় নেই, মানে এক সপ্তাহ।
এটা কোন ধরনের লাইফ স্টোরি? আমি মানে টোটালি স্পিচলেস এবং মোস্ট ফালতু লাইফ স্টোরি আই হ্যাভ এভার লিসেন ইন মাই লাইফ। মানুষ তো চিন্তা করবে মানুষের জায়গাটা থেকে। একটা হচ্ছে আপনি আপনার লাভের জায়গা থেকেও চিন্তা করছেন না, দ্বিতীয় কথা হচ্ছে সেও তার জায়গা থেকে কোনো কিছু চিন্তা করছে না। বিবেক বুদ্ধিহীন কাজ এবং একের পর এক, এবং এই ধরনের মানুষ কিন্তু আমাদের সোসাইটিতে আছে যারা একেবারেই চিন্তা করেন না, লজিকের ঊর্ধ্বে উঠে নিজের মনের জায়গাটাকে প্রাধান্য দেন, হুইচ ইজ অ্যাবসলুটলি ডিসকাস্টিং। এবং এ ব্যাপারে আসলে কিছু বলার নেই, দিস ইজ আ লেসন ফর আস, এবং এটা আসলে কোনো লাইফ না। হ্যাঁ বলেন।
তারপর ওই তার স্বামী জানে না, কারণ এটা ডিভোর্স পেপার যেতে প্রায় এক সপ্তাহ 15 দিন সময় লাগে আর কি ওর বাড়িতে যাইতে। তো কোর্ট থেকে পাঠাইছে আর কি, তো যায় না, সে জানে না। তো আসছে, তো ওর বাবা তো জানেই না, ওর মা জানে, ওর মা জানে। তো আসছে পরে ওরে আস্তে আস্তে বলছে, 3 দিন পরে বলছে যে এই তোমার তো ডিভোর্স দিছে, তো তুমি এনে থাকি না। তারপর চলে গেছে ওর বাবার কাছে। ওই মেয়ে বলছে যাব্বা আমি এখানে যাইতাম না, আমি এই করছি, তোমরা আমার সুখ শোনা এইভাবে বলছে। ঠিক আছে, তো হারে ফাড়াই দিই, ফাড়াই দিছে। ফাড়াই দেওয়ার পরে আমার লোকে আমি সৎকার বলতে চাই, মানে এরকম একটা কাহিনী করছে ওর বাবা মা, ওর মামা বলতেছে, ওর নিয়া বলতেছে হয়তো তোরা জাল বিয়া করছে। জাল বিয়া করছে মানে হ্যাঁ বুয়া বিয়া করছে। তুমি কই দেখছো? হ্যাঁ, তোর উপজেলা মানে দোকান থেকে কাগজ কিনা তোর মেয়ে বুয়া বিয়া করছে। তুমি কি দেখছো করে গিয়া? হে কইতেছে কহ আমি দেখছি। ক তোমরা যদি দেখো এটা সত্যি, হ্যাঁ আমার জাল বিয়া করছে, তো হ্যাঁ আমার কষ্ট দিব। এই হ্যাঁ বুয়া বিয়া করছে, তো তোমরা আমার আগে জামা বইতে নিয়ে দেও। হে এটা করছে, এটা কই রা হে কইছে যে তোমরা যদি এটা ইয়া করতে পারো, সমাধান দিতে পারো, তো সমাধান দিয়ে দাও। হ্যাঁ আবার ফোন দিয়ে আইন না আমার হ্যাঁ কাছে দিয়ে দাও। হে রে বোঝাইছে এটা, ঠিক আছে, এটা বোঝাইছে। পরে হে মানে আমার একদিন নিয়া মানে ওই জায়গায় নিয়ে আমার বলছে কাগজপত্র দিয়ে দেখাইতাম না, দেখলে বিশেষ করে না। আমি গেলাম, কাগজপত্রটি দেখাইলাম, দেখানোর পরে আমার আটকাইছে। হ্যাঁ সে বলতেছে সে আসতেছে, অথচ সে না আইসা, ওর আম্মা ওর বোনের স্বামী ওর মামা ওর আমার আটকাইছে। আটকায় আমার বলতেছে যে কাগজ দিতাম অরিজিনাল পেপার দিতাম বিয়ের কাগজ। তো এইভাবে আমার কাছ থেকে নিয়া মনে করেন আমারে সে মার দূর খাওয়াইছে। আবার আগে পরে বলতে যে আমার লাগে আপনি মাইকে যেতে নেই, সে বুঝলে অবশ্যই কাটে। আমি তখন যে আমার মারছে বা আমার মারতেছে, তখনও আমার ভিতরে মানে এটা যে আমি জেনের লাগে এত কিছু করলাম ওর কষ্টের জন্য, ওরা আমি আনি পর্যন্ত নাই, আমি ওর সুখের জন্য এত কিছু করলাম। সে আমার কাছে একবারও বলতো যে ওইখানে চলে যাবো, তাহলে আমিও দিতাম, তার সমস্যা কি? আমি কষ্ট পারলেও আমি ক্ষতি করতাম। তো সে আমার মায়েরা আমার এইভাবে করে আমার মান সম্মান দিয়ে কলঙ্ক করে এইটা কেন করলো এভাবে, এটা তো আসলে মানতে পারি না আর কি। যে
সে মার দিয়ে আপনার কাছ থেকে চলে গেছে?
হ্যাঁ চলে গেছে, এবং তার সাথে কথা হয় নাই আমার। ওরা যা করছে ওরা করছে আর কি। করার পরে আমার কাগজপত্র নেওয়াইছে, নেওয়া আমার বলতেছে যে আমি ডিভোর্স দিতে। আমি বলছি না আমি দিব না, আমি দিব না, কারণ ও যদি দিতে মন চায় ওয়াই দিয়া যাক গা, মানে সমস্যা না আমি দিব না। এবার বলতেছে ওয়াই দিব তুই দিবি, আমার বলতেছে মানে আমি পারবো না। প্রায় এক সময় আমি মানে পলায় ফুটছি আর কি। সে বলতেছে আর যে 2 ঘন্টা বলছে আইতাছে আইতাছে, যে জায়গায় 20 মিনিট লাগে 2.5 ঘন্টা সে আসে না, তো আমি কি উদ্দেশ্যে থাকবো? আমি পলায়ন করছি। আসার পরে মনে করেন ওই স্বামী বাড়িতে চলে গেছে। চলে যাওয়ার পরে আবার
আমি জানতো না এগুলো ঘটনা,
না এত কিছু জানতো না, পরবর্তীতে এখন জানে। পরবর্তীতে আমি তো ওইখানে ঠিকানা জানি, তখন যখন চলে গেছে তখন আমি আর মানে বুঝে কিছু পাই না, তখন আমি ওর ঠিকানা চিঠি পাঠাইছি, অনেক চিঠি পাঠাইছি, আমার বিবাহের ফটোকপি বা অনেক চিঠি, মানে অনেক।
জানার পর হাজবেন্ড কি করেছে?
হাজবেন্ড কিছু করে না, এখনো কিছু করে না, টোটালি মানে হ্যাঁ মানে চায় আর কি, হেরে চায়, শুনছে, এত কিছু শুনছে না। প্রথম প্রথম বলছে যে ওর বউ বলতেছে আমি এত বছর এত লাখ টাকা দিছি, এটা দিয়ে দিবো, এটা সেটা অনেক কিছু বলছে আর কি। এখনো কথা হয়, আমার আজকেও কথা হয়েছে।
Very notorious এবং absolutely disgusting life story I have ever listened in my life. Hello, 920 life. আচ্ছা মানে আপনার বয়স কত এখন আরেকবার বলেন তো?
22-23
বছর। কি করছেন মানে, কেন, প্রয়োজন আছে কোনো? প্রথম কথা, ভালোবাসলেন মনিরে, তারপর আসলেন জেনির কাছে, ওর ছোট বোন। মনি গেল চলে আরেকজনের কাছে, তারপরে সে আরেকটা ছেলেরে বিয়ে করলো, জেনিরও একই অবস্থা। এই মনি জেনিকে আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে যদি পারিবারিক ভাবে সিদ্ধান্ত না দিয়ে যদি নিজেরাই বিয়ে করবে, একটা ছেলেকে একবার করছে, ওখান থেকে ছেড়ে দিয়ে আরেকজনের কাছে যাচ্ছে, তাকে ছেড়ে দিয়ে আবার আপনার কাছে আসছে, এবং সে হচ্ছে বড় বোনের একসময় বয়ফ্রেন্ড, এবং আপনি তার জন্য এরকম উচ্চাবাচ্য করছেন, তাকে ডিভোর্স দিচ্ছে কি দিচ্ছে না সে অবস্থায় তাকে বিয়ে করে ফেলছেন, সে আপনার জন্য হারপিক খাচ্ছে, এবং তারপরে আপনার কাগজ নাকি ভুয়া, এটার জন্য সে আবার চলে গেল আগের হাজবেন্ডের কাছে, আগের হাজবেন্ড বলছে না আমি তাকে ছাড়বো না, মানে এই ধরনের ড্রামা তো আমি তো জানি হিন্দি সিরিয়ালেও হয় না, মানে এটা এটা ডিসগাস্টিং। আপনি কেন বলতে আসছেন লাইফের স্টোরি এখানে?
যে একটা মেয়ে কিভাবে পারে একটা মানুষের জীবন নষ্ট করতে, মানে মেয়েরাই পারে।
আপনি আমাকে বলেন যে একটা ছেলে কিভাবে পারে, মেয়ে কিভাবে পারে, প্রশ্ন তো আমি পরে যেতে চাই।
আমি তো
আপনি এত এনার্জি
আমার সাথে সে যেভাবে কথা বলছে, মানে এক নাগারে 6 বছর যাবত কথা বলছে, আমিও কথা বলছি, আমি তার কথাতে দুর্বল এবং তার প্রতি একটু দুর্বল আর কি।
মানে আপনি এত এনার্জি কিভাবে পেলেন আমি তো এটা বুঝতে পারি না, যে একটা
মেয়ে আমি তার অনেক অনেক লাইক করি, আমার জীবনের চেয়ে বেশি লাইক।
আপনি স্টিল তাকে লাভ করেন?
একবারে আমার জীবনের চেয়ে বেশি লাইক করি।
প্রতিবন্ধকতা যেখানে অনেক বেশি সেখানে কোনো যুক্তিই খাটে না, অন্তত লাভের ক্ষেত্রে। যাই হোক না কেন, আপনাকে কিছু বোঝানোর কোনো মানে হয় না, এবং আমি যদি বুঝি যে এই যে আমি যে কথাগুলো বললাম আপনি তো সেগুলো আমার কাছ থেকে না, অনেকের কাছ থেকে হয়তো বা শুনেছেন না, তারপরে তো আপনি বোঝ মানেননি পারেননি, তো সবকিছুরই নাকি একটা সময় থাকে, হয়তো সময় গিয়ে আপনি সেটা বুঝতে পারবেন। তবে আজকে ওর জীবনের গল্প যারা শুনলেন তারা আসলে এই জীবনের গল্পটাকে লাভ স্টোরি বলবেন নাকি এক ধরনের, যে আমি যেটা বললাম যুক্তিহীন এক এক ধরনের একটা মানে শ্রুতিগ্রাহ্য না এই ধরনের একটা স্টোরি, যে হিন্দু সিরিয়াল কেউ কাহিনী কেউ হার মানায়? এইটা থেকে শুধু একটা জিনিসই বলার আছে যে এত বড় ভুল বোধহয় করা উচিত না। ও কিন্তু এখনো রেজাল্টের দিকে যায়নি, ও রেজাল্ট হয়তো ভবিষ্যতে পাবে, মানে একের পর এক ভুল করে। তবে যে কাজটা এই মেয়েটা বা যারা করেছেন, বিশেষ করে যে দুজনের কথা এখানে আসলো, আমি পরের জনের কথাই বলবো, তাদেরকে আমি শুধু একটা কথাই বলতে চাই, মানে আমার কাছে শোনার পরে যেটা মনে হচ্ছে, নিশ্চয়ই আপনার ব্যক্তিগত জায়গা থেকে আপনাদের অনেক কিছু বলার আছে, কিন্তু যদি ব্যাপারটা এরকমই হয়ে থাকে একজনকে ছেড়ে আরেকজনের কাছে চলে যাওয়া উইদাউট এনি লজিক বা ইমোশন, যদি সেটাই অনেক বড় ফ্যাক্ট হয়ে থাকে তাহলে আপনারা ভুল করছেন, অনেক বড় ভুল, এবং সেটার এক ধরনের শাস্তি কিন্তু জীবনে ভবিষ্যতে নিশ্চয়ই অপেক্ষা করে। কারণ প্রেমের ক্ষেত্রে যতটুকু পরিমাণ আমরা জানি যে প্রত্যেকের জীবনেই হয়তো বা এরকম ঘটনা ঘটে, মানে এক্স হয়ে যাওয়া বা সম্পর্ক না থাকা, টুকটাক এরকম ঘটনা অনেকের জীবনেই ঘটে, কিন্তু বিয়ের ক্ষেত্রে আমার মনে হয় একটু চিন্তা ভাবনা করেই করাটা উচিত। এবং বিয়ের পরে যদি মানুষটা যদি পারফেক্টলি নিজের মতো না হয় তাহলে অন্তত একটা লম্বা সময় ধরে চেষ্টা করা উচিত। আর এটা তো আসলে ভাত মাথার মতো ব্যাপার না, একবার করলাম ছেড়ে দিলাম, আবার করলাম আবার করলাম, একটু চিন্তা ভাবনা করা, যদি থাকতেই না পারি তাহলে এত দ্রুত সোয়াইপ করার আমার মনে হয় না যে কোনো প্রয়োজন আছে। আর আপনার ফ্যামিলি থেকে আপনাকে এই বিষয়ে নিশ্চয়ই কিছু না কিছু বোঝায় যে একটা মেয়ে একটা সংসার থেকে চলে গেছে,
জানে, কিন্তু এই বিষয়ে ফ্যামিলি অথবা আমাকে কেউ কিছু বলে না।
বলে না কেন, সাহস পায় না?
এটা বলতে পারবো না, কিন্তু আমার মানে আমি একটু পাগলামি করি আর কি।
আপনি একটু অনেকখানি করেন, আমি তো বুঝতে পারছি আপনাকে সামনাসামনি দেখে, আমার মনে হয় যে
আমার, কিন্তু আজকেও বলছে যে আমার সাথে আসবে বা চলে আসবে,
এখনো বলে।
আজকে ওর স্বামীকে এসে তাড়াই দিছে, ওরে নিয়ে আসছে এখানে, আমি আনাইছি, আমি বলছি তুমি আইসা আমার আমার এই সমস্যাটা সমাধান করে দিয়ে যাও। তো সে আসছে কালকে, কালকে আসার পরে আজকে ও স্বামীর বলছে যে আপনি চলে যান এই সেই। তো দুবাইতে এখন দেশে আছে,
কিছুদিন পরে আবার চলে যাবে দুবাই,
চলে যাবে, কিন্তু চলে যাওয়ার আগে বলতেছে আমি আর কোনোদিন ওইখানে যাবো না,
দুবাই যাবে না,
না ওই জেনি ওর কাছে যাবে না, যে আমি বলতেছে যে আমি আর কোনোদিন যাবো না।
চিন্তা করুন এই ব্যাচারির কি অবস্থা, এই ব্যাচারি যদি তার স্ত্রীকে লাভই করে থাকে এরকম ভাবে, সে কিভাবে এই স্ত্রীকে বাংলাদেশে রেখে সে দুবাই গিয়ে কাজ করবে, মনোযোগ দিবে কাজে, তার জন্য কতটা ডিফিকাল্ট? আবার একইভাবে এর জন্য কি বলবেন, মানে একে তো কোনো যুক্তি দিয়েই বোঝানো যাবে না। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকে শরীফের জীবনের লাভ স্টোরি। শরীফ মানে যতটুকু জানতাম ভদ্র, কিন্তু জীবনের গল্প আসলে ভদ্র না, জীবনের গল্প চরম মাত্রায় অভদ্র গল্প। কিন্তু ওকে আমরা দোষ দিব না, ওকে আমরা কোনো ক্লেইম করব না। ও আজকে বলতে এসেছে বলেই হয়তো অনেকেই এই জায়গাটা থেকে অনেক বড় একটা শিক্ষা নেবেন। সবসময় একটা কথা বলি, আমাদের
সত্যি অর্থে এই জন্য বসছে।
হ্যাঁ, আপনি আপনি আপনার জায়গা থেকে সত্যিকার অর্থেই বলেছেন এবং আপনার জন্য শুভকামনা থাকবে আমাদের। এছাড়া আর কিছুই বলার নেই, কারণ আপনাকে বোঝালে আপনি বুঝবেন না। যত বড়ই গুরুগিরি আমরা এখানে করি না কেন, যত বড় ওস্তাদ সেরে বসি না কেন, লাভের ক্ষেত্রে নিজের মন যেটা বলে সেটা পাশ কাটিয়ে সামনের দিকে চলা খুবই ডিফিকাল্ট। যাই হোক না কেন, প্রিয় শ্রোতা, আমরা শেষ করতে চাই আজকে ক্লোজ আপ প্রেজেন্সিয়াল উইথ 920। তবে তার আগে আপনাদেরকে বলছি, জীবনটাকে আসলে আমার মনে হয় প্রত্যেকের জায়গাটা থেকে ইমোশন অবশ্যই থাকবে আমাদের ব্যক্তি জীবনে। ইমোশন না থাকলে আনন্দ থাকবে না, দুঃখ থাকবে না, বেদনা থাকবে না। লজিক দিয়ে বাঁচতে চাইলে তো রোবট হয়ে যেতে হবে, কিন্তু সেই ইমোশনটাকে সুন্দরভাবে জীবনে ধারণ করার জন্য লজিকের ফ্রেমওয়ার্কটা খুব জরুরি। একেবারে ইললজিক্যাল হয়ে গেলে কিন্তু ইমোশন জীবনটাকে ছাড়খাড় করে দিতে পারে, একেবারে ঘুনে পোকার মতো যেভাবে কাঠ খেয়ে ফেলে সেরকম হয়ে যেতে পারে, সেরকম যেন না হয়। শুভকামনা থাকছে সবার জন্য, আজকের মতো শেষ করি। আগামী বুধবার আমি কিবরিয়া আবারও একজন বন্ধুকে সাথে করে নিয়ে ফিরে আসবো 205তম পর্বে। সে পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকুন, এবিসি রেডিওর সাথে থাকুন। আজকের মতো শুভরাত্রি।